আরজে রাসেল ভূত ডট কম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আপনারা ভালোবাসেন বলেই প্রতি বৃহস্পতিবার রাত 11:59 আমরা ফিরে আসি এই ইউটিউব চ্যানেলটিতে। আমরা চাই আপনারা প্রতিনিয়ত জেনে যান কোন ঘটনাটি আজকে আমরা শোনাবো আপনাদেরকে, আর সেই জন্যই আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। আমাদের ঘটনাগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করুন, আর সেই সাথে সবসময় আপডেট পেতে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আশা করছি আজকের এপিসোডটি আপনাদের ভালো লাগবে। যেভাবে লেখা আছে আমি সেভাবে শুরু করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমি নিলয়, সিরাজগঞ্জ থেকে। আমি একটা বেসরকারি হাসপাতালে কর্মরত আছি। কিছু গোপনীয়তার কারণে আমি ঘটনার স্থান উল্লেখ করতে পারছি না বলে দুঃখিত। আরেকটা কথা, বিশ্বাস করা বা না করাটা একান্তই আপনার নিজস্ব ব্যাপার। ঘটনার সময়কাল আমাদের মুক্তিযুদ্ধের আগে। ঘটনাটা ঘটে আমার দাদার সাথে। তখনকার সময় গ্রাম অঞ্চলে এত বিদ্যুৎ, ল্যাম্পপোস্ট, টর্চ, মোবাইল ছিল না। এখানে ছোট বাচ্চারাও ঘুমায় রাত 12টার দিকে, কিন্তু সেই সময় সন্ধ্যা রাতেও রাস্তায় একটা মানুষ দেখা যেত না। রাত 8টা মানেই নিরিবিলি চুপচাপ এক পরিবেশ। ঘটনার শুরু হয় আমার দাদার সাথেই। আমার দাদার একজন গরুর ব্যাপারী ছিলেন। আমাদের বাড়িতে মুদির দোকান ছিল। অনেকেই জানেন হয়তো ইসলামিক মাহফিল অনেক বড় সড় পরিসরে আয়োজিত হয়। আগের সময়ও তেমন ছিল। আমার দাদা তার দোকানের কিছু মালামাল সহ সেই ইসলামিক মাহফিলে ছোট্ট একটা স্টল দেন। যেখানে ইসলামিক মাহফিল হচ্ছে সেটা আমাদের বাসা থেকে 2 গ্রাম পরের একটা মাদ্রাসা। বেচা কেনা শেষ করতে করতে রাত প্রায় 9টা বেজে যায়। তখন আমার দাদা চিন্তা করেন অনেক রাত হয়ে গেল, এখন বাড়িতে ফিরতে হবে। আর একটা জিনিস বলে রাখি, এই ঘটনা ঘটে আমার দাদুর বিয়ের কয়েক মাস আগে। যাই হোক, উনি তার দোকানের সব মালামাল গুছিয়ে একটা টেবিল উল্টা করে সেখানে সব জিনিস রেখে মাথায় নিয়ে হাঁটা শুরু করেন। তখন ছিল না পাকা রাস্তা, ছিল না ভ্যান গাড়ি। তখন উনি চিন্তা করেন এই কাঁচা রাস্তা ঘুরে যেতে অনেক সময় লাগবে, এক কাজ করি মাঠের ভিতর দিয়ে যাই, কেউ না কেউ যাওয়া আসা করবেই। এই ভেবে উনি মাঠের ভেতরে রাস্তা দিয়ে হাঁটা শুরু করেন। ওনার কাছে আলো বলতে শুধু একটা হ্যারিকেন। হ্যারিকেনের অল্প আলোতে উনি জমির আইল ধরে হেঁটে যাচ্ছেন। মাঝে মাঝে হালকা ঠান্ডা বাতাস এসে গায়ে লাগছে। কিছুক্ষণ হেঁটে যাওয়ার পর মৃধা বাড়ির তাল বাগান দেখতে পান দূরে। বলে রাখি, এই মৃধা বাড়ির তালের বাগান বলতে মাঠের মাঝে একটা পরিত্যক্ত বাগান টাইপের। সেখানে বেশ কিছু আম গাছ আর বড় বড় তাল গাছ আছে। এই জায়গা নিয়ে অনেক ঘটনা আছে, সেগুলো অন্যদিন লিখব। যাই হোক, জায়গাটা এমনিতে ভয়ের। আমার দাদা তখন যুবক মানুষ, ওনার কথা কিসের ভয়, যা হবে দেখা যাবে, আমি বাগানের ভেতর দিয়ে যাব। যেই ভাবা সেই কাজ, উনি সোজা রাস্তা ধরে হাঁটতে শুরু করেন। বাগানের ভেতরে ঢুকতেই একটা গরম বাতাস এসে তার গায়ে লাগে। এই ঠান্ডা পরিবেশে এমন গরম বাতাস এমন ভাবে তার গায়ে লাগে, তিনি একটু অবাক হন। বাগানের ভেতরে ছোট আঁকা বাঁকা রাস্তা, তাল গাছ, আম গাছের নিচ দিয়ে হাঁটতে থাকেন তিনি। প্রথমে তাল গাছটা পার হয়ে যেতেই ধপাস করে উপর থেকে কিছু একটা পড়ার শব্দ পান। উনি ভাবেন অনেক সময় সাপ তাল গাছ থেকে নিচে পড়ে, না হলে বাদুর হবে হয়তো। আর একটু সামনে যেতেই একটা সাদা টুপি পাঞ্জাবি পরা হুজুরকে আসতে দেখেন তিনি সেই বাগানের রাস্তা দিয়েই। হ্যারিকেনের আলোতে যতটুকু বোঝা যাচ্ছে, আমার দাদার মাথায় যেহেতু বোঝা তাই উপরের দিকে তাকাতে পারছেন না। তিনি শুধু বুঝতে পারছেন লোকটির বুক অবধি তিনি দেখতে পাচ্ছেন। আমার দাদা ওনাকে বললেন, আসসালামু আলাইকুম হুজুর, আপনি কি ইসলামিক মাহফিলে যাচ্ছেন? আর একটু পরে আখেরি মোনাজাত হবে, তাড়াতাড়ি যান। হুজুরটি জবাবে বলেন,
ওয়ালাইকুম আসসালাম, আমি কোথাও যাচ্ছি না, কিন্তু আপনি আপনার ভালো চাইলে দ্রুত এই জায়গা ত্যাগ করুন।
আমার দাদা একটু ভ্যাপা জায়গা খেয়ে যান, ওনার কথা বুঝে উঠতে পারেন না। হুজুরটি বেশ খানিকটা দূর দিয়ে পাশ কাটিয়ে চলে যান। আমার দাদা ভাবতে থাকেন কি হল। উনি সাত পাঁচ ভাবতে ভাবতে এগোতে থাকেন। হঠাৎ একটা বাতাস ওনার হ্যারিকেনের আলো কিভাবে যেন নিভিয়ে দেয়। উনি অন্ধকারে এগোতে থাকেন। হঠাৎ তার পায়ের কাছে কিছু একটা ধাক্কা লাগে। উনি কিছু না বুঝে পা হ্যাঁচকা টান দিয়ে জিনিসটাকে দূরে সরিয়ে দেন। সাথে সাথে মনে হয় যেন সেই বাগানের আম গাছ তাল গাছের ডালপালা ভেঙে চলে যাচ্ছে। প্রচন্ড ঝড় হচ্ছে, বাতাসে শব্দে চারিদিকে উন্মাতাল অবস্থা। কিন্তু আমার দাদার গায়ে একটু বাতাস লাগছে না। উনি দ্রুত পা চালতে লাগলেন। বাগানের শেষের দিকে এগোতেই একটা গোল লাল আলো তার মাথার ওপর দিক দিয়ে উড়ে সেই রাস্তার শেষ বরাবর মাটিতে নামলো। আমার দাদা থেমে গেলেন, কি করবেন কিছু বুঝতে পারছিলেন না। এতক্ষণে তার ভয় লাগা শুরু হয়েছে। তোর জোর করে তিনি দোয়া পড়তে শুরু করেন। চোখ বুঝে উনি দোয়া পড়ছিলেন। হঠাৎ তিনি পিঠে একটা হাতের স্পর্শ টের পেলেন। কিছু বুঝে ওঠার আগে সজোরে একটা থাপ্পড় খেলেন। এবার ছিটকে পড়লেন বাগানের জমিতে। তার পায়ে প্রচন্ড ব্যথা। তাকিয়ে দেখেন সে আলোটা বাগান থেকে হাওয়ায় ভেসে ভেসে তার দিকে আসছে। আমার দাদা সব ফেলে এক দৌড় দিলেন সামনের দিকে। সেই আলো কিছুক্ষণ তার মাথার ওপর দিয়ে যাওয়া আসা করলো। উনি কিচ্ছু না ভেবে মাঠ পার হয়ে একটা বাড়িতে গিয়ে জোরে চিৎকার করে অজ্ঞান হয়ে গেলেন। আমার দাদাকে ওই বাড়ির লোকেরা চিনতে পেরে পানির ছিটা দেন। জ্ঞান ফেরানোর পরে আমার দাদা শুধু একটু বলেন, ওই লাল আলো। ওনারা বুঝতে পারেন আমার দাদা ভয় পেয়েছেন। সেই রাতেই আমাদের বাড়িতে পৌঁছে দেন। তখন অনেক রাত হয়, কিছু জিজ্ঞেস করে না কেউ দাদাকে। পরের দিন সকালে আমার দাদা শুধু এইটুকু বলেন যে মেধাবাড়ির বাগানে বড় লাল আলো। এরপর ওনার প্রচন্ড জ্বর আসে। উনি আবল তাবল বকতে থাকেন,
মেরে ফেলো, আমার লাগবে না, তুমি নাও, আমাকে যেতে দাও, আমি আসব না, তুমি কি চাও,
এমন নানা রকম কথা বলতে থাকেন। সারাদিন ওনার জ্বর থাকে, সারা রাত জ্বর থাকে। পরের দিন এক কবিরাজ ডাকা হয়। কবিরাজ এসে বলেন উনি ভয় পেয়েছেন তাই এত জ্বর। পানি পড়া দিয়ে যান আর গুড় পড়া দিয়ে যান। বিশেষ দ্রষ্টব্য, গ্রামে পানি পড়া আর গুড় পড়া দিয়ে ভয় ছাড়ানো হয়। এটা এক্সপিরিয়েন্স আমি নিজেও করেছি। যাই হোক, দুই তিন দিন পর একদম সুস্থ হয়ে যায়। শুধু পা মাঝখানে ব্যথাটা থেকে যায়। উনি ঠিক হওয়ার পর সবাইকে পুরো ঘটনা ঘুরে বলেন। আমার দাদার বাবা বলেন উনি পরের দিন সকালে সেই বাগানের ওখানে গিয়েছিলেন মালামালগুলো আনতে। গিয়ে দেখেন সবকিছু একদম সাজানো গোছানো অবস্থাতেই আছে। আমার দাদা ওনাকে বলেন ধাক্কা লেগে তিনি মাটিতে ফেলে দিয়েছিলেন সবকিছু, কোনোভাবেই গুছিয়ে থাকার কথা না। যাই হোক, উনি সুস্থ আছেন সেটা ভেবেই সবাই কথা ভুলে যায়। না, এখানেই শেষ নয়, ঘটনার শুরু এখানে। বলতে গেলে সবকিছুর শিরোনাম এখান থেকে। আমার দাদা প্রায় সবকিছুই ভুলে গিয়েছিল। এভাবে কেটে গেছে তিন চার মাস। আমার দাদা নতুন বিয়ে করে আমার দাদিকে ঘরে নিয়ে আসেন। এখনকার সময় নতুন বউকে দিয়ে কোনো কাজই করতে দেয়া হয় না, কিন্তু সেই সময় এমন ছিল না মোটেও। আমার দাদার বিয়ের চার দিনের দিন সন্ধ্যায় একটু পরে প্রচণ্ড রকমের মেঘ করায় আমার দাদির শাশুড়ি আমার দাদিকে বলেন নদীর পাড়ে থেকে রান্নার শুকনো লাকড়ি তুলে নিয়ে আসতে। আমার দাদি তার শাশুড়ির কথা মতো নদীর নিচে সেই পাড় থেকে লাকড়ি নিয়ে আসতে যান। প্রথম এক ঝাঁক লাকড়ি রেখে আবার যখন আনতে যান, উনি দেখেন ওনার মাথার ওপর দিয়ে লাল বড় একটা আগুনের গোলার মতো কিছু নদীর এপার থেকে ওই পারে শিমুল গাছে গিয়ে পড়ল। উনি একটু ভয় পেলেও লাকড়ি নিতে গেলেন। দ্বিতীয়বার এনে তৃতীয়বার যখন আবার গেলেন, উনি ঝাঁকায় লাকড়ি তুলছেন এমন সময় সেই আলো সোজা এসে তার দশ হাত দূরে থামে। আমার দাদি ভয় পেয়ে সব ফেলে দৌড়ে চলে যায়। আমার দাদা বাড়ি এসে এই ঘটনা শুনে রাগারাগি করেন, কেন নতুন বউকে সন্ধ্যার পরে বাইরে যেতে দেয়া হয়েছে। এরপর আমার দাদা তার গরুর ব্যবসায় লস খান। দুইটা গরু কোনো কারণ ছাড়াই মারা যায়। বলতে গেলে একরকম আমার দাদা আর্থিকভাবে ভেঙে পড়েন। সেদিন রাতে আমার দাদা ঘুমের মধ্যে স্বপ্ন দেখল, কেউ একজন মানুষের মতো তার চারপাশে অনেক আলো, তার মুখটা ঠিক বোঝা যাচ্ছে না। তিনি আমার দাদাকে বলছেন,
তোর বাসার নদীর পাশের তেঁতুল গাছটার নিচে অনেক সোনাদানা আছে, তুই যদি এগুলো পেতে চাস তাহলে অমাবস্যার রাতে তোকে এক কাপড়ে এসে তুলে নিতে হবে। এরপরে তোকে একটা ছাগল এখানে দিয়ে যেতে হবে।
সে স্বপ্নের মাঝে আরেকজন এসে সেই আলোকে দূরে সরিয়ে আমার দাদাকে বারণ করছে, ভুলেও এই কাজ করতে যাবেন না, তাহলে জীবন হারাতে হবে, এটা একটা মায়াজাল, এই ফাঁদে পা দেবেন না। এরপর আমার দাদাকে কে যেন ধাক্কা দেয়, উনি অন্ধকারের মধ্যে পড়ে যান, সাথে সাথে চিৎকার দিয়ে ওনার ঘুম ভাঙে। উনি আমার দাদিকে কিছু বলে না, এই পুরো ঘটনাটাই উনি গোপন রাখেন। পরের দিন একই স্বপ্ন উনি আবার দেখেন, এভাবে প্রায় রাতে এই স্বপ্ন দেখতে থাকেন, এক প্রকার বলতে গেলে হিপনোটাইজ হয়ে যান তিনি। দেখতে দেখতে অমাবস্যার রাত চলে আসে, সবাই ঘুমানোর পর আমার দাদা হাতে একটা গামছা আর লাঠি নিয়ে নদীর পাড়ে তেঁতুল গাছের নিচে যান। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর উনি কিছুই দেখতে পায় না। যখন উনি ঘুরে বাসার দিকে আসবেন তখন কাঁচা টাকা থলেতে রেখে ঝাঁকুনি দিলে যেমন শব্দ হয় তেমন শব্দ শুনতে পান। পেছনে ফিরে দেখেন একটা টাকার থলে কিন্তু সেটা হাওয়ায় ভেসে আছে, আর সেখান থেকেই কাঁচা টাকার শব্দ আসছে। আমার দাদা লাঠি দিয়ে সেই থলেতে একটা বাড়ি দেন, কালো ধোঁয়া সেই থলে থেকে বের হয়ে চারিদিকে ভরে যায়। একটা মোটা কণ্ঠে বলতে থাকে, মুখ আমাকে আঘাত করলি, তোকে আমি ধনে বানাতে চেয়েছিলাম আর তুই আমাকে আঘাত করলি, এর ফল তুই পাবি। আমার দাদা পেছন ফিরে দৌড় দিতেই তার পায়ে কিছু একটা আটকে যায়, তিনি নড়তে পারেন না। আমার দাদা চিৎকার করতে গিয়েও গলা দিয়ে কোনো আওয়াজ বের হয় না। আমার দাদা চোখ বন্ধ করে দোয়া পড়তে থাকেন। কিছুক্ষণ পর আমার দাদির ডাক শুনতে পান। আমার দাদি নদীর দিকেই আসছেন ডাকতে ডাকতে। আমার দাদা লক্ষ্য করেন তার পা ছিঁড়ে গেছে, তিনি হাঁটতে পারছেন, আবার কথাও বলতে পারছেন। আমার দাদিকে সাথে নিয়ে তিনি ঘরে যান, তারপর সব খুলে বলেন। আমার দাদি তখন বলেন উনি ঘুমিয়েছিলেন, কিন্তু চৌকিটাকে যেন জোরে জোরে নাড়াচ্ছিল, মনে হচ্ছিল জোরে ভূমিকম্প হচ্ছে। আমার দাদির ঘুম ভেঙে যায় আর উঠে দেখে আমার দাদা বিছানায় নেই, সেই জন্যই তিনি খুঁজতে বের হয়েছিলেন। সেদিন রাতে আমার দাদার আবার সেই আগের মতো জ্বর ওঠে। এবারের ঘটনা সবাইকে বলার পর ভালো একটা হুজুর নিয়ে আসা হয়। উনি বেশ কিছুক্ষণ জিনকে হাজির করার চেষ্টা করল, কিন্তু কিছুতেই বসে আনতে পারল না। তারপর হুজুর মিনিট দশের মতো বুঝে বুঝে একটা তেলাওয়াত করে চোখ বুঝে থাকলেন। তারপর উনি চোখ বুঝে বলতে শুরু করলেন, এই জিনটা অনেক তেরা স্বভাবের, আমি কোনোভাবেই তাকে কাবু করে বসে আনতে পারছি না, কিন্তু কি হয়েছে আমি সবটাই খোঁজ নিয়েছি। আপনার ছেলের কপাল অনেক ভালো যে একটা ভালো জিন তাকে সাহায্য করছে, নইলে সেই বৃথার বাগানেই আপনার ছেলে লাশ হয়ে ফিরত। সেদিন আপনার ছেলে মৃধার বাগানে একটা জিনকে লাথি মারে, তার জন্য তারা রেগে সেদিন আপনার ছেলেকে মেরে ফেলত, কিন্তু ভালো জিনটা আপনার ছেলেকে বাগান থেকে বের করে নিয়ে আসে। কিন্তু সেই জিনগুলো যখন দেখে আপনার ছেলের আর্থিক অবস্থা খারাপ হয়ে গেছে, তখন আবার স্বপ্নে টাকার লোভ দেখায়, কিন্তু সেখানেও ভালো জিন আপনার ছেলেকে বাঁচাতে আসে। আপনার ছেলে তাদের ফাঁদে পা দিয়ে অমাবস্যার রাতে তেঁতুল গাছতলায় যায়, তাকে টাকার থলেও দেখানো হয়। যদি সেই থলে হাত দিয়ে ধরত সাথে সাথে জিনেরা তাকে মেরে ফেলত, কিন্তু লাঠি মারায় তাদের প্ল্যান ভেস্তে যায়। তখন আপনার ছেলেকে আটকে রাখে সেই ভালো জিনটা আর আপনার বৌমাকে জাগিয়ে দেয়। আপনার বৌমা যদি সেদিকে না যেত তাহলে আপনার থেকে হাত পা অথবা চোখ সেই জিন নষ্ট করে দিত। এখন এই জিনকে এখান থেকে সরানোর উপায় আমার জানা নেই, তবে তাকে ভেদ দিলে সে ঠান্ডা হয়ে যাবে।
আমার দাদার বাবা জিজ্ঞেস করেন, ভেদ দিতে হবে? হুজুর বলেন,
একটা খাসি আর একটা ধারি ছাগল আর এক মন চাউল এই তেঁতুল গাছের নিচে জবাই করে দিয়ে এখানেই রান্না করে এক পাতিল এখানে রেখে বাকিগুলো গ্রামের মানুষের মাঝে বিতরণ করতে হবে, কিন্তু একটা নির্দিষ্ট দিনেই সেটা করতে হবে। আবার অমাবস্যার রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে, ততদিনে আমি তাবিজ দিচ্ছি আপনার ছেলে আর আপনার ছেলের বউকে, এই তাবিজ কখনোই খোলা যাবে না।
এই বলে হুজুর তাবিজ দিয়ে যান। পরের অমাবস্যার দিন বিকেলবেলা হুজুরের কথা মতো হুজুরকে সেখানে উপস্থিত রেখে সব কাজ শেষ করা হয়। এরপর থেকে এমন ঘটনা দাদার সাথে আর ঘটেনি, কিন্তু ঘটনা এখানে শেষ নয়। আমার বাড়ি নদীর তীরে হওয়ায় সেই তেঁতুল গাছকে নিয়ে এরপরেও অনেক ঘটনা ঘটেছে আমাদের সাথে, আবার যারা নদীতে মাছ ধরতে গেছে তাদের সাথে, সেগুলো অন্য কোনো দিন লিখব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি তার এই ঘটনা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের জানাবেন, যদি ভালো না লাগে তাও আমাদের জানাবেন। আমরা আছি আপনাদের কাছ থেকে শোনার অপেক্ষায়। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.bhoot.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনা। আমরা জানি যে পৃথিবীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা ঘটেই চলেছে। আপনার সাথে যদি ঘটনা ঘটে নাও থাকে, আপনার চারপাশের মানুষের সাথেই ঘটছে ভয়ঙ্কর ঘটনা। যে কোনো প্রশ্নের জন্য আমাদের মডারেটরদের সাহায্য নিন। আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/russell.sathin। আমাদের ইউটিউব চ্যানেল যে bhoot.com ইউটিউব চ্যানেল রয়েছে সেটি ভেরিফাইড, সেখানে আমাদের সাথে থাকুন, সংযুক্ত হন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আশা করছি সামনের দিনগুলোতে আমরা একসাথে আরো এগিয়ে যাব। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি সাথেই থাকবেন পুরোটা সময়।
তুমি লুকা, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো।
যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করছি। আমাদের এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম নুসরাত জাহান মিম, সরকারপাড়া লোহাগড়া নড়াইল থেকে তিনি লিখেছেন। তারপরে তিনি তার ফোন নাম্বার শেয়ার করেছেন। তারপরে তিনি লিখছেন, অসংখ্য ধন্যবাদ আমার ঘটনা 80তম এপিসোডে পড়ে শোনাবার জন্য। সময়ের স্বল্পতার কারণে আর ঘটনা লেখা হয়নি, তবে আজ আমার জীবনের সেই রহস্যময় অধ্যায়ের কথা লিখছি। পৃথিবী বড়ই রহস্যময়। এই রহস্যের সমাধান করতে গেলে যেন অতল গভীরে হারিয়ে যেতে হয়, কিন্তু উত্তর মেলে না। শ্রোতাদের বোঝার জন্য ঘটনার কিছু অংশ লিখছি। 2019 সাল রহস্যময় ভাবে আমার শরীরে চিহ্নের সৃষ্টি হয়। এরপর থেকে আমি অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করি। দেখতাম গ্রামে আগুন জ্বলছে, গ্রামের লোকেরা আমার কাছে সাহায্য চাইছে। স্বপ্নে দেখতাম আমি সেই গ্রামে হঠাৎ করে গিয়েছি। আমার কাছে মনে হতো যেন স্বপ্ন নয়, সত্যি। স্বপ্নে আমি দেখতে পাই গ্রামের মানুষকে সাহায্য করার জন্য এগিয়ে যাচ্ছি। হঠাৎ করে আমি পড়ে যাই, বেশ ব্যথা পাই। সকালে উঠে দেখি আমার হাতে পায়ে রক্ত নীল হয়ে জমাট বেঁধে আছে, পায়ে মাটি লেগে আছে। এরপর স্বপ্ন এবং বাস্তবতা একসাথে মিশিয়ে যেতে শুরু করে, যার মাধ্যমে আমার জীবনের নতুন অধ্যায়ের শুরু হয়। মানুষের সেই ভয়ঙ্কর আকুতি আজও আমার কানে বাজে, সাহায্য চাই, সাহায্য চাই, সাহায্য চাই। আমি স্বপ্নের মানুষগুলোকে বাস্তবে দেখতে শুরু করি। আব্বু ঢাকায় থাকে, আম্মু নানার বাসায় থাকে, আবু বিশ্ববিদ্যালয়ে পড়ার কারণে বাইরে থাকে, আমি বাড়িতে একা থাকি। আমি দিনের বেলায় পড়ার টেবিলে পড়ছিলাম, হঠাৎ জানলা দিয়ে সেই মহিলাকে দেখতে পাই, শুনতে পাই তিনি আমাকে ডাকছেন, নুসরাত, নুসরাত। ফলে ভয় পেয়ে আমি দাদির বাসায় চলে যাই। বলে রাখা ভালো, আমাদের বাড়ি থেকে দাদির বাসায় যেতে 5 মিনিট লাগে। আমি রাতে দাদির বাসায় থাকতে শুরু করি। 20 মে 2022 সাল, আমি প্রাইভেট পড়ে আসি। সন্ধ্যায় দাদির বাসায় চলে যাই, রাতের খাবার খাই। রাত 1টা বাজে, আমি পড়া শেষ করে ঘুমোতে যাই। লাইট অফ করে দেওয়ার পর থেকে আমি কারোর উপস্থিতি অনুভব করি। আমি স্বপ্নের মতো বাস্তবেও সেই গ্রামের মানুষের আর্তনাদ শুনতে পাই, কিন্তু আমি ভয় পাইনি। পেটের বাম পাশের চিহ্নটা যেন জ্বলছে, দেখি চিহ্নটা লাল হয়ে জল জল করছে। ব্যথায় আমি ছটফট করছি। তারপর আমি ঘুমিয়ে পড়ি। এই ঘুমের মাধ্যমে আমি স্বপ্নের দুনিয়ায় প্রবেশ করি। এবার রাজপ্রাসাদের অন্য রুমে আমি দাঁড়িয়ে আছি। আমার শরীরে যেমন চিহ্ন আছে ঠিক একই চিহ্ন দেখতে পাই। চিহ্ন যেন হাওয়ায় ভাসছে আর লাল হয়ে জল জল করছে, চারিদিকে একই চিহ্ন, কারো ডাক শুনে ফিরে থাকাই তিনি বলছিলেন, এসেছেন আপনি, আমাদের এই অপেক্ষা কবে শেষ হবে? আপনি মনে করুন আপনার দায়িত্বের কথা। আমি বিরক্ত অনুভব করি, পারিবারিক দ্বন্দ্বের কারণে আমি বেশ কিছুদিন ডিপ্রেশনে ছিলাম, ফলে সবকিছুই আমার কাছে বিরক্ত লাগতে শুরু করে। আমি রেগে গিয়ে জ্বলতে থাকা চিহ্নের ওপর হাত দেই, আমার মনে হয় হাত যেন জ্বলে পড়ে যাচ্ছে, মনে হয় জ্বলন্ত আগুনে হাত দিয়েছি। রাজপ্রাসাদের জানালা দিয়ে গ্রামের লোকদের দেখা যাচ্ছিল, সেখানে এখনো আগুন জ্বলছে। হঠাৎ আমি লক্ষ্য করি চিহ্নে হাত দেওয়া মাত্রই সবকিছু বন্ধ হয়ে গিয়েছে, সেই আর্তনাদ আর শোনা যাচ্ছে না, সেই গ্রাম যেন পুরো নিস্তব্ধ, মনে হচ্ছে এখানে কোনো লোকের বসবাস নেই। আমি ভয় পেয়ে যাই, অন্যদিকে হাতের যন্ত্রণায় ছটফট করতে থাকি। পেছনে থাকা বৃদ্ধ মহিলা হঠাৎ করে আমার সামনে চলে আসে, কিছুটা বিরক্তি নিয়ে আমাকে বলে, কেন সবকিছু বন্ধ করে দিলেন, আপনি কেন আসলেন? একদিন আপনাকে এখানে আসতেই হবে। আজকে সবকিছু থেমে গেলেও আজ থেকে ঠিক 7 বছর পরে আপনাকে এখানে আসতেই হবে, তখন আপনি আর ফিরে যেতে পারবেন না। হঠাৎ আমার কানে দাদির ডাক ভেসে আসে, দাদি প্রচন্ড জোরে দরজা ধাক্কাচ্ছিল, কিন্তু আমি তো দাদির বাসায় ছিলাম, এখানে আমাদের বাড়িতে কি করে এলাম? দরজা খুলতে যাব এমন সময় হাতের দিকে তাকিয়ে লক্ষ্য করি আমার হাত ঝলসে গিয়েছে। দরজা খুলতে দাদি বকাবকি শুরু করেন, আমি কাল রাতে নাকি দাদির বাসায় যাইনি, রাতে বাসায় এসে আমাকে ডাকাডাকি করলে আমি ডাক শুনিনি, কিন্তু আমার স্পষ্ট মনে আছে আমি সন্ধ্যায় দাদির বাসায় গিয়েছিলাম এবং সেখানেই ঘুমিয়েছিলাম। তাহলে সকালে কিভাবে বাড়িতে এলাম? আব্বু আপু সবাই ফোন দিয়ে রাগারাগি করে, রাতে অনেকবার ফোন দেওয়া সত্ত্বেও আমি নাকি ফোন ধরিনি, ভয়ে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আপুকে সবকিছু জানাই, আপু আমার কথা কিছুটা বিশ্বাস করে। আমার কাছে মনে হতে থাকে আমি যেন ঘোরের মধ্যে আছি, 2-3 দিন বাসায় ছিলাম, কোথাও যাইনি, শরীর অসুস্থ হতে শুরু করে, ফলে আপুর বাসায় চলে আসি। এরপর একদিন আমি স্কুলে যাই, স্কুল শেষে দোকানে দাঁড়িয়ে আছি, এমন সময় সেই বৃদ্ধ মহিলাকে দেখতে পাই, তিনি এসে আমার হাত ধরেন এবং আমাকে বলেন, মনে আছে তো আমার কথা, 7 বছর পর আসতেই হবে তোমাকে, আসতেই হবে। বন্ধুদের ডাকে পেছনে তাকাই, সামনে তাকিয়ে দেখি তিনি আর নেই। ওরা আমাকে বলে, এখানে একা একা দাঁড়িয়ে আছিস কেন? আমি বাসায় চলে আসি। এরপর থেকে স্বপ্ন দেখা বন্ধ হয়ে যায়, আমি স্বপ্নের মানুষদের মাঝে মাঝে বাস্তবে দেখতে পাই। এরপর থেকে আমি এক অদৃশ্য শক্তি অনুভব করতে পারি, যার মাধ্যমে আমি সামনে থাকা বিপদের কথা আশঙ্কা করতে পারি। সেই আশঙ্কা ধারণার মধ্যে সীমাবদ্ধ নয়, সে ধারণা সত্যি, যা ভাবি তা সত্যি হয়। আমি কি আসলে এই পৃথিবীর কেউ, নাকি অন্য কোনো জগতে আমার থাকা উচিত? 7 বছর পর কোথায় যেতে হবে? জীবন আর প্রকৃতি অনেক রহস্যময়, জীবনের এই রহস্যময় গোলক ধাঁধার উত্তর আমি আজও বের করতে পারিনি। আমি ভূত ডট কম এর নিয়মিত শ্রোতা, ভালো থাকবেন, দোয়া করবেন। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য, আশা করছি ঘটনাটি আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
আমি শুধু তোমার সাথে থাকতে চাই।
কিভাবে সম্ভব? বৃদ্ধদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও।
সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? ভূত.কম উইথ রাসেল।
যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম সালাম। জানি আল্লাহর রহমতে ভালোই আছেন, আমার নাম রিয়াজ। তারপরে তিনি তার ঠিকানা শেয়ার করেছেন, গৌরীপুর ময়মনসিংহ। অনেকদিন ধরে ভাবছিলাম এই ঘটনাটি পাঠাবো, কিন্তু সময়ের অভাবে পাঠাতে পারিনি, তাই আজ লিখতে বসে গেলাম। লেখার সুবিধার্থে ঘটনাটি আমি আমার বন্ধু শাহাদাত লিখছি। লেখা বা শব্দ চয়নে ভুল হলে ক্ষমা সম্ভব দৃষ্টিতে দেখবেন। বেশি কথা না বলে চলে যাই ঘটনায়। রাসেল ভাই, ঘটনাটি আমার চাচির কাছ থেকে শোনা সত্য ভয়ানক ঘটনা। চাচি চাচাতো ভাইয়ের সাথে ঘটনাটি ঘটে আমার চাচির বাড়ি টাঙ্গাইলের কোনো এক গ্রামে, জায়গার নাম বলতে চাচ্ছি না, মানা করা হয়েছে আমাকে। চাচাতো ভাইয়ের নাম সজীব, সজীবের সম্পর্কে কিছু বলেনি। সজীবের বয়স 15-16, খুব দুষ্টু স্বভাবের হওয়ায় তার বাবা মা তাকে একটা হাফিজি মাদ্রাসায় ভর্তি করে দেয়। গ্রীষ্মের ছুটিতে সজীব বাড়িতে এসেছিল। বলে রাখা ভালো, তাদের বাড়ি থেকে কিছু দূরেই একটা খাল ছিল। সজীব তার বন্ধু কালাম ও জিহাদ মিলে পরিকল্পনা করে তারা বড়শি নিয়ে মাছ ধরতে যাবে। বড়শি দিয়ে মাছ ধরতে ধরতে কখন যেন সন্ধ্যা হয়ে আসে, খেয়ালই করেনি ওরা। হঠাৎ মাগরিবের আজান শুনে তারা বুঝতে পারে যে সময় নেই, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। তারা বড়শি নিয়ে উঠে পড়ে, কিন্তু হঠাৎ তাদের মধ্যে জিহাদ বলে ওঠে,
বন্ধু চল খালের ওই পার থেকে আনারস খেয়ে আসি।
ও বলে রাখা ভালো, খালের ওই পাশে ছিল আনারস বাগান। তো জিহাদের কথা শুনে সজীব ও কালামও চলে যায়। খাল পারাপারের জন্য এলাকার মানুষ একটা টিঙি নৌকা ব্যবহার করত। তারা সেই তিনজন মিলে নৌকা নিয়ে খাল পার হয়ে যায়। তারপর আনারস বাগানে যাওয়ার পরে তাদের তিনজন তিন দিক দিয়ে আনারস খুঁজতে থাকে। কালাম ও জিহাদ কোনো পাকা আনারস না পেয়ে নৌকায় এসে অপেক্ষা করতে থাকে সজীবের জন্য। ওইদিকে সজীবও কোনো পাকা আনারস না পেয়ে নৌকায় আসতে যাবে, ঠিক তখনই তার চোখ পড়ে একটা লাল টুকটুকে আনারসের ওপরে। সে আনারস গাছটির কাছে যায়। আনারসটি এমন সুন্দরভাবে পেঁকেছিল যে সে লোভ করে ফেলে। সে মনে মনে ভাবে, যদি সে আনারস নিয়ে তার বন্ধুদের কাছে যায় তাহলে ভাগে কম পড়বে। তাই সে লোভ সামলাতে না পেরে কামড় বসিয়ে দেয় আনারসের ওপর। কামড় বসানোর পরে আচমকা তার মুখের ভেতর থেকে গলগল করে রক্ত ঝরতে থাকে। হাতে থাকা আনারসটি একটি বিড়ালে পরিণত হয় এবং ঝাঁপ দিয়ে ঝোপের আড়ালে ঢুকে পড়ে। এই ঘটনা দেখে সজীব চিৎকার দেয়। চিৎকার শুনে কালাম এবং জিহাদ দৌড়ে আসে।
সজীব কি হয়েছে, কি রে চিৎকার করছিলি কেন, তোর মুখে রক্ত কেন?
সবই বলবো, আগে বাড়ি চল।
কি হয়েছে বলবি তো?
বললাম তো বাড়ি চল। সজীবের কথা শুনে তারা নৌকার দিকে দৌড় দেয়। নৌকায় উঠে কালাম নৌকার বৈঠা বাইতে থাকে। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে যতই জোরে বৈঠা বাওয়া হোক না কেন, নৌকায় এক চুল পরিমাণও নড়ছিল। নৌকা না নড়ার কারণে জিহাদ বলে,
কিভাবে বাইছিস, নৌকা এক চুলও নড়ে না, দে আমাকে দে।
এই বলে বৈঠা নিয়ে বসলো জিহাদ। ঠিক একই ঘটনা জিহাদের সাথে ঘটে। এই ঘটনা দেখে তারা ভয় পেয়ে যায়। তখন সজীব সাহস করে বৈঠা বাইতে থাকে। আশ্চর্যের বিষয় এই যে সজীব বৈঠা বাইতেই নৌকা পানির মধ্যে চলতে শুরু করে। নৌকা যখন মাঝ নদীতে, ঠিক তখন নদীতে ঝড় আসার উপক্রম হয়। নৌকা এদিক সেদিক দোল খাচ্ছে। যখনই তারা নৌকার নিচে পানির দিকে তাকায় তারা তিনজনই ঘাবড়ে যায়। তারা দেখে তাদের নৌকার চারপাশে একটা বড় মাছ ঘুরপাক খাচ্ছে। মাছটির মুখ বিভৎস, ভয়ানক, মুখ ভর্তি কেমন হিংস্রতা। এটা দেখে কালাম ও জিহাদ চিৎকার করতে থাকে, আর সজীব শরীরের সমস্ত শক্তি দিয়ে নৌকা বাইতে থাকে আর পবিত্র কুরআন তেলাওয়াত করতে থাকে। কিছুক্ষণ পর সব স্বাভাবিক হয়ে যায়। তারা নৌকার আশেপাশে আর কিছু দেখতে পায় না, সেই মাছটিকেও আর দেখা যাচ্ছে না। তাড়াতাড়ি করে পাড়ে পৌঁছে বাড়ির দিকে দৌড়াতে থাকে। বাড়িতে আসার আগে তারা তিনজন কথোপকথন করে, যদি তারা বাড়িতে গিয়ে সবাইকে ঘটনা বলে তাহলে বকা খেতে হতে পারে। তাই তারা পরিকল্পনা করে কাউকে কিছু বলবে না। ওই দিন রাতে যে যার মতন বাড়ি চলে যায়। সজীবও বাড়িতে এসে ঘুমিয়ে পড়ে। সজীবের বাবা ছিলেন একটা প্রতিষ্ঠানের দারোয়ান। অফিস থেকে ফিরতে 9-10 বেজে যায়। ছেলে বহুদিন পর বাড়িতে এসেছে। ছেলেকে দেখতে ছেলে রুমে যায়। গিয়ে দেখে তার ছেলে ঘুমিয়ে আছে আর ছেলের পাশে একটি সাপ পেঁচিয়ে ফনা তুলে আছে। এটা দেখে রুমের লাইট অন করতে সে সাপটিকে চৌকির নিচে চলে যেতে দেখে। তার বাবা শীঘ্রই এসে চৌকির নিচে দেখতে থাকে, কিন্তু দেখে চৌকির নিচ একদম ফাঁকা। তখন সজীবের বাবা সজীবের মাকে সব ঘটনা খুলে বলে। সজীবের মা উত্তরে বলে,
আরে ধুর, এতবার সাইকেল চালিয়ে এসেছো তো, শরীর ক্লান্ত, তাই ভুল ভাল দেখছ।
সজীবের বাবাও চোখের ভুল ভেবে ঘুমিয়ে যায়। পরের দিন সকালে সজীবের বাবা ঘুম থেকে উঠে ছেলে রুমে এসে ছেলের মাথায় হাত বুলাতে থাকে। যখন ছেলের মাথায় হাত বুলায় তখন সে স্পর্শ করে দেখে তার শরীর আগুনের মতো গরম। সজীবের বাবা সজীবের মাকে ডাক দেয়, বলে সজীবের শরীরে প্রচন্ড জ্বর, একটু পানি আর শুকনো টাওয়েল নিয়ে আসো। মাথায় পানি দেয়। সজীব পানির স্পর্শ অনুভব করতেই তার ঘুম ভেঙে যায়। তার শরীরের জ্বর দেখে নিজেই ভয় পেয়ে যায়। তারপর সজীব কাল সন্ধ্যার ঘটনাটি ভয়ে ভয়ে তার বাবা মাকে বলে। বাবা মাও ঘটনা শুনে বুঝতে পারেন যে তাদের ছেলে কোনো কিছুর আসরে পড়েছে। সজীবের বাবা ঘটনা শুনে সজীবকে নিয়ে মসজিদের ইমাম সাহেবের কাছে যেয়ে ঝাড়ফুঁক করেন। ইমাম সাহেব সজীবকে দেখে বুঝে পারে সজীবের কিছু একটা হয়েছে। সজীবের বাবা সজীবকে নিয়ে বাড়ি ফিরে আসে। কিছুক্ষণ পরে খবর পায় কালাম ও জিহাদও নাকি প্রচন্ড জ্বরে পড়েছে, তাদেরকেও নাকি ঝাড়ফুঁক করা হয়েছে। ওই দিন সজীবের বাবার আর অফিসে যাওয়া হয়নি, বাজার থেকে ওষুধ এনেছে জ্বর কামানোর জন্য। ওই দিন রাতে সজীব ঘুমিয়ে আছে, তাকে দেখতে তার বাবা আসে। আশ্চর্যের বিষয়, ঠিক গতবারের মতো একটা সাপ দেখে তার সন্তানের পাশে ফণা তুলে আছে। বিষয়টা স্পষ্ট দেখার জন্য লাইট অন করে, এবারও সাপটি চৌকির নিচে চলে যায়। যখনই চৌকির নিচে দেখতে যাবে তখনই দেখে সাপটি উধাও। এই ঘটনা ঘটার পরে সজীবের বাবা ওই দিন রাতে সজীবের সাথে ঘুমিয়ে পড়েন। পরের দিন সজীবকে নিয়ে একটা ভালো কবিরাজের কাছে যান। কবিরাজ বলে সে কোনো প্রকার ঝাড়ফুঁক করে না সন্ধ্যার পরে আসতে। কবিরাজের কথা অনুযায়ী তারা সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে, কবিরাজ ঝাড়ফুঁকের জন্য প্রস্তুত। সজীব ও তার বাবাকে কবিরাজের সামনে এসে বসতে বলে। সজীবের বাবা খেয়াল করছে কবিরাজ ওপর দিকে তাকিয়ে ইশারা করে কার সাথে যেন কথা বলছে, ভাব বিনিময় করছে। কিছুক্ষণ পর কবিরাজ বলে ওঠে,
সজীব যে গাছ থেকে আনারস পেরেছিল ওই গাছে জিনদের এক সর্দার ধ্যানে বসেছিল। সজীব ওই আনারস পেরে জিনের ধ্যান ভঙ্গ করেছে, যার কারণে জিনটি রেগে যায়। জিনটি ভালো জিন হওয়ায় ওদের বেশি ক্ষতি করেনি।
কবিরাজের কথা শুনে সজীবের বাবা বলে ওঠেন, এই সমস্যার সমাধান কি? উত্তরে কবিরাজ বলেন,
দেখেন সমস্যার সমাধান করতে গেলে ওই জিনকে হাজির করতে হবে,
আর এই জিনকে হাজির করতে কবিরাজের কিছু জিনিস জোগাড় করতে হবে, তাই কিছুদিন সময় চেয়ে সজীবকে বিদায় দিয়ে দেন। ওই দিন রাতে সজীবকে নিয়ে বাড়িতে এসে যান এবং সজীব তার রুমে ঘুমিয়ে পড়ে। ওই দিন আর কোনো সমস্যা হয়নি, ঘটনা ঘটেনি। পরের দিন রাতে সজীব রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। তার বাবা তাকে দেখতে তার রুমে আসে। বিস্ময়কর বিষয়, আজও দেখে তার ছেলের পাশে সাপটি ফণা তুলে আছে। এবার রাগে তিনি সাপটি মারার জন্য লাঠি নিয়ে আসেন। এসে দেখে সাপটি আগের মতোই ফণা তুলে বসে আছে। এটি দেখে তিনি আস্তে আস্তে গিয়ে সজোরে আঘাত করে বসেন, কিন্তু লাঠির আঘাত গিয়ে পড়ে সাপের লেজের অংশে, যার ফলে সাপটির লেজ ছিঁড়ে যায় এবং সাপটি আধ কাটা শরীরেই খুবই দ্রুত চৌকির নিচে চলে যায়। তৎক্ষণাৎ তিনি চৌকির নিচে খোঁজাখুঁজি করেন, কিন্তু সাপটিকে কোথাও পাননি। এই ঘটনা ঘটার পরে বাড়ির সবাই একত্রিত হয়ে সজীবের বাবাকে জিজ্ঞেস করে, কি হয়েছে, এত শব্দ করছিলে কেন? তিনি যা যা ঘটেছে সবাইকে সবকিছু বলেন। এটা শুনে সবাই বিস্মিত হয়ে যায়। ওই দিন রাতে আর কেউ ঘুমায়নি। পরের দিন রাতে যখন সজীবের বাবা অফিস থেকে সাইকেল চড়ে বাড়ি ফিরছিল, তখন সময় 9:30 বাজে। তিনি দেখতে পান একটা সাপ রাস্তার উপরে আড়াআড়িভাবে শুয়ে পুরো রাস্তাটিকে ঘিরে রেখেছে। এটা দেখে তিনি প্রচণ্ড ভয় পান। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন, আবার টর্চ লাইট দিয়ে দেখে থাকেন মানুষ আছে কিনা, কিন্তু ওই সময় চারিদিক একেবারে নিস্তব্ধতায় ভরে গেছে। ঝিঝি পোকার ঝিঝি শোনা যাচ্ছে। ওইদিকে সাপটি আস্তে আস্তে ওনার দিকে অগ্রসর হয়। তিনি তার টর্চ লাইটটা সাপের মুখের দিকে ধরে বসেন। এটা যেন তার জীবনের সবচেয়ে বড় ভুল। তিনি দেখতে পান সাপটির বিভৎস ভয়ানক চেহারা, মুখের ওপর কেমন যেন দাগ। লাইট ধরার কারণে সাপটি যেন রেগে গিয়ে তার দিকে অগ্রসর হচ্ছে। তিনি এটা দেখে রাস্তার বিপরীত দিকে যাওয়ার সিদ্ধান্ত নেন। যখনই তিনি রাস্তার বিপরীতে সাইকেল ঘুরিয়ে যাবেন, কিছুক্ষণের মধ্যে বিস্মিত হয়ে যান, এদিকে সাপটাও রাস্তাটাকে ঘিরে রেখেছে এখনো। তিনি যেন কোনো মায়ায় আটকে গেছেন। তিনি তখনই শরীরের সকল শক্তি দিয়ে প্যাডেল করতে থাকেন, সাইকেলটি সাপের ওপর দিয়ে চালিয়ে বসেন। তিনি প্যাডেল মারছেন তো মারছেন, কিন্তু সাইকেল যেন আস্তে আস্তে এগোচ্ছে। যখনই তিনি সাইকেলের চাকার দিকে লক্ষ্য করেন, তিনি দেখতে পান সাইকেলের চাকাতে সাপটি পিছিয়ে আছে। এটা দেখে তিনি নিজেকে ধরে রাখতে পারেননি, তিনি ওখানেই জ্ঞান হারিয়ে ফেলেন। ওইদিকে এত রাত হতে চলেছে দেখে তিনি বাড়ি না ফেরার কারণে বাড়ির সবাই চিন্তিত। সজীবের মা তার বাবাকে অফিসে কল করেন। অফিস থেকে বলেন, তিনি তো প্রতিদিনের মতো ডিউটি শেষ করে বাড়ি চলে গেছেন। সজীবের মা কল কেটে দেন আর বাড়ির সকলে বলেন, তিনি তো অফিসেই নেই, অফিস থেকে নাকি অনেক আগেই বেরিয়েছে। এই বলে কান্না শুরু করে দেয় সবাই। পুরুষরা ওনাকে সান্ত্বনা দেয় আর সজীবের বাবাকে খুঁজতে বের হয়। কিছু দূরে যেতেই তারা দেখে সজীবের বাবা রাস্তায় অজ্ঞান অবস্থায় পড়ে আছে। পাশেই সাইকেলটি সকলে ধরাধরি করে ওনাকে বাড়িতে নিয়ে আসেন। সকালে ওনার জ্ঞান ফেরে, তারপর সকলকে তিনি কাল রাতের ঘটনা খুলে বলেন। এরপরে অফিস থেকে নানা অজুহাত দেখিয়ে কিছুদিনের জন্য ছুটি নেন। এরপর প্রতিটি রাত তাদের জন্য কালো রাত হয়ে দাঁড়ায়। এবার বাড়ির সকলের সাথেই ভয়ঙ্কর ঘটনা ঘটতে থাকে। কেউ ওয়াশরুমে গেলে ওয়াশরুমের দরজার সামনে সাপ দেখতে পান, ঘুমাতে যাবার সময় বিছানায় দেখেন সাপ শুয়ে আছে, আর সজীবের সাথে এখন আরো রহস্যময় ঘটনা ঘটছে। প্রতি রাতে সজীব আবুল তাবুল ভাষায় তাকে যেন গালিগালাজ করতে থাকে। কেউ যদি সজীবকে কিছু জিজ্ঞেস করে, সে কোনো প্রকার উত্তর দেয় না, বরং অপরিচিত ভাষায় গালাগালি করে। এভাবে চলতে থাকে প্রতিটি কালো রাত। এদিকে কবিরাজ কল দিয়ে বলছে সজীবকে নিয়ে আসতে। কবিরাজের কথা মতো সজীবের বাবা ও জ্যেষ্ঠ চাচির আব্বা সজীবকে নিয়ে সন্ধ্যায় বাড়ি থেকে রওনা হন। পথে কোনো বিপদ হবে কিনা আগে মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে এটা ভেবে পানি পড়া নিয়ে এসেছিলেন, কিন্তু কেন জানি আজ রাস্তায় কোনো প্রকার সমস্যা হয়নি। 8টার দিকে তারা কবিরাজের বাড়িতে এসে পৌঁছায়। কবিরাজ আসন প্রস্তুত করে সজীবকে নিয়ে আসতে বলেন। তারা সজীবকে নিয়ে আসলো। কবিরাজের কথা মতো সজীবকে কবিরাজের সামনে এনে বসানো হলো। কবিরাজ বলল,
ঘরের দরজাওয়ালা ও লাইট অফ করে দেন, আপনারা আমার পিছনে এসে বসেন, আর কোনো প্রকার শব্দ করবেন না।
কবিরাজের কথা মতো ঘরের দরজাওয়ালা সব বন্ধ করে দেয়া হয়। লাইট মেরে কবিরাজের পিছনে এসে বসলেন সজীবের বাবা ও জেঠা। পুরো ঘর অন্ধকার, কিন্তু মোমবাতির আলো জ্বলছে সজীবের সামনে। কবিরাজ মন্ত্রপাঠ শুরু করলেন। কই, কোনো কিছুই তো কাজ করছে না। এভাবে প্রায় আধ ঘন্টার মতো মন্ত্রপাঠ। হঠাৎ আচমকা প্রকট শব্দ শোনা যাচ্ছে, মনে হচ্ছে বাইরে যেন ঘূর্ণিঝড় হওয়ার উপক্রম। কবিরাজ যেন আরো একটু জোরে জোরে মন্ত্রপাঠ করছেন। হঠাৎ মোমবাতি নিভে যায়, কবিরাজও মন্ত্রপাঠ থামিয়ে দেন। সজীব মাটিতে নেতিয়ে পড়ে। কবিরাজের পড়া বালি ছিটাতে সজীব উঠে বসে গোঙাতে থাকে। কবিরাজ সজীবকে জিজ্ঞেস করেন,
কে তুই?
বুঝতে পারলাম যে হাজির হয়েছে কিছু একটা। সজীবের ভেতর থেকে কবিরাজের কথা মতো উত্তর দিয়ে উল্টো বলে,
আমাকে কেন ডাকলি?
কে তুই এটা আগে বল।
আমি কে, বড় না ছোট, সব বুঝে গেছিস?
এই বলে সজীবের ভেতরে থাকা জিনটি বলে ওঠে,
আমি জিনদের সর্দার,
বলেই ভয়ানক হাসিতে মেতে ওঠে। জিনের কথা শুনে কবিরাজ বলে,
এই ছেলে না হয় ভুল বুঝে এই ভুল করেছিল, তুই কেন তাকে এই ভুলের শাস্তি দিচ্ছিস?
শাস্তি? কই, আমি তাকে কোনো প্রকার শাস্তি দিতে চাইনি। তার বাবা আমার এক প্রজাকে লাঠি দিয়ে পিটিয়ে তার পা ভেঙে দিয়েছে, তাই তো তার ছেলে আজ এই অবস্থা।
তোর প্রজা কেন প্রতি রাতে এই ছেলের বিছানায় এসে থাকে?
আমি পাঠিয়েছিলাম ভয় দেখানোর জন্য, যেন আর কোনোদিন এমন ভুল না করে। আমি তো কোনো ক্ষতি করিনি তার ছেলের, কিন্তু সে আমার প্রজার ক্ষতি কেন করল? একে আমি ছাড়ব না,
বলে ভয়ানক হাসি দেয়। কবিরাজ জিনটাকে গরু ছাগল ইত্যাদির লোভ দেখিয়ে সজীবকে ছেড়ে দিতে বলে, কিন্তু কিছুতেই সে ছাড়তে রাজি না। হঠাৎ আবারও ঘর প্রচন্ড জোরে কাঁপছে, এখনই যেন ঘরটা ভেঙে পড়বে। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না সজীব, সজীবের বাবা, জ্যাঠা। চিৎকার করতে শুরু করলো তারা। কিছুক্ষণ পর সব স্বাভাবিক হয়ে যায়, সজীব নেতিয়ে পড়ে মাটিতে। কবিরাজ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলেন,
এই জিনকে তাড়ানো আমার পক্ষে সম্ভব না।
আমরা মন মরা হয়ে সজীবকে নিয়ে বাসায় ফিরে আসি। আসার পথেও কোনো প্রকার সমস্যা হয়নি। বাড়িতে সবাইকে যা যা ঘটেছে সবই বলি। শুনে সবাই কান্না করতে থাকে। এদিকে সজীবের জ্ঞান ফিরে আসে। সজীবের বাবার চাকরিটাও চলে যায় আজদিন না যাওয়ার কারণে। সবকিছু যেন অন্ধকার হয়ে যাচ্ছে সজীবের পরিবারের। এত সুন্দর ছেলেটা যেন শুকিয়ে কাঠ হয়ে গেছে, শরীরের সব কয়টা হাড়ই চামড়া ভেদ করে যেন বেরিয়ে আসবে। সজীবের দাদি সারাদিন সজীবের পাশে বসে কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, আল্লাহর কাছে প্রার্থনা করে সজীবের জন্য। অনেক কবিরাজ দেখিয়েছেন, কোনো লাভ হয়নি। এভাবে একদিন রাতে সজীবের দাদি সজীবের পাশে কোরআন পড়তে পড়তে ঘুমিয়ে পড়েন। হঠাৎ গোঙানির শব্দে তার ঘুম ভেঙে যায়। তিনি দেখেন সজীব বিছানার কোনায় গিয়ে জোরে জোরে চিৎকার করছে, গোঙাচ্ছে বললে বেশি ভালো হয়। সজীবের চোখ দুটো লাল, টুকটুকে কি ভয়ানক একটা হাসি দিয়ে নিজের শরীরের মাংস নিজেই ছিঁড়ে খাচ্ছিল সে। এটা দেখে সজীবের দাদি সজোরে চিৎকার দেয়, আর চিৎকার শুনে বাড়ির সবাই একত্রিত হয়ে সজীবের রুমে আসে। এসে দেখে সজীবের দাদি অজ্ঞান হয়ে বিছানায় পড়ে আছে, কিন্তু সজীব ঘরে নেই। সবাই লক্ষ্য করে ঘরের জানালা খোলা। এটা দেখে সজীবের বাবা ও চাচি বাইরে লাইট মারে এবং বেরিয়ে যায় সজীবকে খুঁজতে। তারা সবাই দেখে সজীব দৌড়ে যাচ্ছে খালের দিকে। সজীবের পেছনে সবাই দৌড়ে যাচ্ছে, কিন্তু সজীবকে কোনোভাবেই তারা ধরতে পারছে না, এবং ধরার আগেই সজীব পানিতে ঝাঁপ দেয়। সজীবের পিছু পিছু সজীবের বাবাও ঝাঁপ দেয়। ভয়ে আর কেউ নামেনি পানিতে। সজীবের বাবা পানিতে অনেক খোঁজাখুঁজি করেও সজীবকে পায় না। এলাকার সবাই তোলপাড় করে জড়ো হয়। সজীবের বাবা সারা রাত পানিতেই ছিল, যদিও আরও কয়েকজন পানিতে নেমে খোঁজাখুঁজি করে, তবুও
পায়নি তাকে। ফজরের আজানের পরে সবাই লক্ষ্য করে সজীবের লাশ ভেসে উঠেছে। সজীবের বাবা তাড়াতাড়ি তাকে পানি থেকে তুলে এবং মৃত মানুষের জন্য যা যা করা হয় তাই করা হয়। দুপুরের মধ্যেই লাশ গোসল দিয়ে দাফন করানো হয়। এই ঘটনায় তার পরিবার পুরো ভেঙে পড়ে। ভেঙে পড়বেই বা না কেন, এত আদরের সন্তানের অকাল মৃত্যু মেনে নেওয়া যায় না, কোন বাবা মা মেনে নিতে চাইবে? এই বলে চাচি তার ঘটনা শেষ করেন। ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। এই ঘটনা সিলেক্টেড হলে আমাদের কাছে আরো ঘটনা আছে, ইনশাআল্লাহ পাঠাবো। ভালো থাকবেন। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনা শেষ করার জন্য এবং আপনি ঘটনা পাঠিয়েছেন সেজন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করব যে যারা শুনছেন তারাও ঘটনা পাঠাবেন। আমাদের ইমেল অ্যাড্রেস russell.bhut@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ ঘটনা পাঠিয়ে দিন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
আমি সবকিছু পরে বিস্তারিত বলে দেবো ঘটনার মাঝখানি। আগে আমার পরিচয় দিয়ে নিই। আমার নাম মোহাম্মদ জামিল হোসেন। আমার দেশের বাড়ি জেলা বাউনবাড়ি জেলা আসামের সদরথানা। আমি চৌধুরী রফের একটি কোম্পানি আপাতত কর্মরত আছি। কোম্পানিতে একটি সমস্যা আছে, যাই হোক এটার পরে একসময় কোম্পানি ঘটনাটি শেয়ার করবো। আগে আমার সাথে ঘটে যাওয়া চৌধুরীপের প্রথম ঘটনা শেয়ার করি। বাকি লিসেনার সবাই একটু নজরে বসে যান, আজকের ঘটনা একটু অন্যরকম, মানে অনেক বেদনাজনক একটি ঘটনা। আমি যখন চৌধুরীর প্রতি ফার্স্টে আসি তখন এয়ারপোর্টে আমার খুব কষ্ট কষ্ট হয়ে কোনো মতে, যাই হোক অনেক কষ্ট কষ্ট সহ্য করে আমি আমার কোম্পানিতে পৌঁছাই। কোম্পানি পৌঁছানোর পরে কোম্পানি আমার এক সপ্তাহ পরে ডিউটি দিয়ে দিই স্টেডিয়ামে, ফুটবল স্টেডিয়ামে। 3 মাস যাবতে কাজ করলাম, করার পরে হঠাৎ আমাকে ট্রান্সফার করা হয় যে হসপিটালে। হসপিটাল আছে সৌদের অফ রিয়াদ আল কাসিম, কিন্তু হসপিটাল নামটা আমি শেয়ার করতেছি না, কারণ হসপিটালের উদাহরণটা আমি দিই। হসপিটাল হচ্ছে মরুভূমির মাঝখান দিয়ে, চারিদিকে কিছু আছে, কিছু গড়বাড়ি আছে সৌদি এলাকায়, তো কিছু আছে মনে হয়েছে সৌদি কয়েকটা গড়বাড়ি আছে, আর তাছাড়া একটা কয়েকটা পেট্রোল পাম্প আছে, আর কয়েকটা বাগাল আছে এখানে, মানে কয়েকটা দোকান আছে, সে দোকানগুলো আছে। আর এখান থেকে তার কাছে আমি তেমন কিছু নাই। আর এখানে নিয়মিতই রুগী আসা যাওয়া করে। হসপিটালে বিশাল বড় এরিয়া, যে বাংলাদেশে ধরতে গেলে প্রায় 6-7 বিঘা জমির উপরে নির্ভর করে হসপিটালটা। আমার কাজ ছিল প্লাম্বারের কাজ, মেকানিক্যালের কাজ, যেটা আমি কোনোদিন নষ্ট হয়ে গেলে আমি কাজ করতাম বা ঠিক করতাম, সেটা ছিল আমার কাজ। যাবতীয় 1 মাস আবার কাজ করলাম দিনে, কোনো সমস্যা নেই। হঠাৎ আমাকে নাইটে ট্রান্সফার করা হয় যে নাইট শিফট ডিউটি দেওয়া হয়। আমি নাইট শিফট ডিউটি করতে বাধ্য হই, কারণ কোম্পানির মধ্যে যখন তারা যখন অনুমতি দেয় তাহলে করতেই হবে কোম্পানির। যাই হোক প্রথম দিন ডিউটি পরে আমার শনিবার সকাল 7টার দিকে, তখন ডিউটি শেষ করে গ্রুপ আসে, তখন সন্ধ্যা 7টায় যেতে হই। তো নাইট শিফট ডিউটি যখন সকাল 7টায় রওনা দিলাম, এখান থেকে সকাল সন্ধ্যায় 7টায় আবার আসলো। আর যাওয়ার পর আবার বলতেছে তোমার নাইট শিফট ডিউটি, তুমি সন্ধ্যা 7টায় আসো। তারপর আবার সন্ধ্যায় 7টায় গেলাম। সন্ধ্যা 7টায় যাওয়ার পরে আমার সাথে একজন নার্সের দেখা হই, নার্সের নাম ছিল মুস্কান, আমার দেশের বাড়ি পাকিস্তান লাহোরে। তো আমি যাওয়ার পরে মুস্কান আমার বলতেছে যে আপনার নাম? আমি বললাম জামির। সে আমাকে দেখো হিন্দিতে কিছু কথা বললো, আমি সেটা বাংলা বলতেছি। আমি বললাম আমার নাম জামির। আচ্ছা আপনার দেখতে আমার এক ভাইয়ের মতন লাগে। আমি কেউ আচ্ছা। পরে আমার বলতেছে যে আমি আপনাকে কিছু বাধা দিই, আপনি কিছু নিয়মটি শুনেন আগে। পরে আমি টবাক হয়ে গেলাম যে কি বাধা দিবেন। পরে বলতেছে যে জামির ভাই তুমি তো আমার ভাইয়ের সমান, তুমি একবার আমার ছোট ভাইয়ের থেকে আরো ছোট। পরে বললাম হ্যাঁ আপু তো বলতে পারো, আমি বোন বলি ডাকি। মুস্কান আপু আমাকে বলতেছে যে এখানে মসজিদ আছে, তুমি মসজিদে পাশ কখনো যাবে না। এমনসি কেন? না তুমি এখানে যাইবা না, হসপিটালের পিছনে যাইবা না। আর এখানে যে তোমার তোমাকে দায়িত্ব দিয়েছে প্লাম্বার না, তুমি এখানে যে পানি ট্যাঙ্কি আছে, পানি ট্যাঙ্কি মোটর যে কন্ট্রোল আছে, মোটর বন্ধ হয়ে গেল, তুমি একা যাইবা না, তাহলে সাথে কাউরে না কাউরে নিয়ে যাইবা, একা কোনো যাইবা না। আর হসপিটালে আশেপাশে এখানে অনেক কিছু ঘটবো, বাস কিছু দেখো না, দেখার ভান করবা। তো আমি একটু অবাক হয়ে গেলাম যে আসলে কি বলতে চাই। কারণ আমরা জানি, কারণ সৌদি আরবে জিনপুরের একটি বৃষ্টি থাকে, কারণ সৌদি আরবের মরুভূমি এলাকা পাহাড়ের সাইডে অনেক কিছু থাকে, সেটা আমরা সবাই জানি কম বেশ। তো কোন সময় এরকম না, কারণ আর এটা তো মরুভূমি সাইডে পড়ছে, সাথে পাহাড়ও আছে, মানে এমন একটা জায়গা পড়ছে, দাঁড়িয়ে গেছে বেশি ঘর বাড়িও নেই, অল্প কয়েকটা। এটা তখন ঘটনা 2019 সালে, প্রায় করোনার আসে আসে এরকম সময়। তখন আমি ঠিক আছে, আমি বললাম ঠিক আছে আমি ওইখানে যাবো না, সে কথা বলে চুপ হয়ে গেলাম। ওর মনে মনে ঝটকা লাগতে লাগলো যে কি মোসেন আপু আমার কিসের জন্য বললো, নাকি আমাকে এমনি বই দেখালো। তখন একজন ছেলে ছিল, নাম হয়েছে ইমরান। আমি ইমরান ভাইকে জিজ্ঞাসা করলাম যে ইমরান ভাই এমন এমন ঘটনা, ওরা স্বীকার করলো। ইমরান বলছে যে আমি যা শুনছো শুনছো, কথাটা মাইনাস হলো, বাস এই কথা বলে একটা মুসকা হাসি দিয়ে চলে গেছে। তা আমি একটু অবাক করলাম, আসলে ঘটনাটা কি আমার পুরো বিস্তারিত জানতেই হলো। তা আমার শরীর একটু নড়ে চড়ে বসলো, আমি চুপ মতে নড়ে চড়ে বসে বললাম। তারপরে আমি আবার তারপর দিন ডিউটিতে গেলে গেলাম, দেখলাম মুসকান আপু দেখে ভালো ভালো জিজ্ঞাসা করতেছে, আমার জন্য খানা নিয়ে আসছে, খানা ছোট ভাই বলে ডাকতো, মানে খুশির জন্য আমার জন্য বিরিয়ানি রান্না করে নিয়ে আসছিল। পরে খাইলাম, হয়তো বাংলায় কোনো বাংলাদেশি মেয়ের সাথে ছিল, হয়তো বাংলাদেশে বিরিয়ানি রান্না শিখেছিল। খাওয়ার পরে মুসকান আপুর সাথে আমি কথা বলতেছি, হঠাৎ খেয়াল করলাম একজন মহিলা একটা ছোট একটা বাচ্চা কোলে নিয়ে, মানে যে দিকটা মানে সে দেওয়া হয়েছিল যে হসপিটালে পিছন দিয়ে সে এরিয়াতে না যাওয়ার জন্য, দেখলাম ওই দিক দিয়ে হাইটে চলে যাচ্ছে। তো মুসকান আপুর জিজ্ঞাসা করলাম, আপু এই মহিলাটাকে একটা বাচ্চা নিয়ে যাচ্ছে তো রাত্রবেলা এখানে এখন যাওয়াটা দেখে দেবো, আপনি বলতে ঠিক না, কোথায় তুমি মহিলা দেখতেছো? আমি বললাম এই যে দেখলাম আমি। কনা জামির ভাই তোমার দোহাই দিয়ে বলি, তুমি কখনো এদিকটা যাইবা না, ওইদিক তাকাইবা না। কনা বলছে কেন মুসকান আপু, ওইখানে তো অনেক লোকজন দেখতেছে যাইতেছে, এদিন চলতে পারছে। না ভাই তুমি যাইবা না, তোমার আমি নিষেধ দিছি, তুমি কখনো যাইবা না। পরে বলতাম ছোট একটা মহিলা যাইতেছে বাচ্চা নিয়ে, সেটা এটা সমস্যা কোনো, এটা মহিলা না, এটা মহিলা না, তুমি যাইবা না। এ কথা বলার পর আমি চুপ হয়ে গেলাম, মুসকান আপুর কথা শুনে আমি আর কিছু বললাম না। প্রায় দুই মিনিট পরে খেয়াল করলাম ছোট বাচ্চাটারে খালি এক মাটির ভিতরে মহিলাটা নিচে ফেলে দিল, ফেলে দিয়ে পালাদা বুকের ভিতরে রাখলো, আর বাচ্চাটা অনেক উমাকে চিল্লাইতেছে। তখন আমার মনে একটু খুব একটা কষ্ট জমাইতেছে যে বাচ্চাটা এত বাদনা একটা চির কান্না করতেছে, মায়া লাগারি কথা ছোট একটা বাচ্চা, আমি সহ্য না করতে পারি, মুসকান বুঝে মুসকান আমি গেলাম, আমি গিয়ে অবশ্যই বাচ্চাটা বাঁচাবো। এই কথা বলার পরে আমি জলদি মুসকান আপুর থেকে দূর দিলাম, কারণ মুসকান আপু এখানে খেয়াল করলো আমি দূর দিলাম, কারণ মুসকান আপু বুঝতে পারছে এখানে কিছু একটা ঘটবে, তাই জন্য মুসকান আপু কিছু লোকজন নিয়ে আসে আমার পিছনে দূর দিল, কারণ ডাইক দিল মুসকান আপু চিলিয়ে দেওয়ার পরে অনেক লোকজন বেড়ে গেল, মুসকান আপু দূর দিল। আমি দূরে যেতে যেতে পাই আমার এক মিনিট সময় তো লাগছেই, ওইখানে গিয়ে পৌঁছলাম। আমি পৌঁছার পরে আমি মহিলাকে জিজ্ঞাসা করলাম, আপনার সমস্যা কি? তখন সেটা আরবি, কারণ তো আমি প্রথম বাংলাতে বললাম কোনো উত্তর পাই না, তারপরে হিন্দিতে বললাম তো আগে উত্তর পাই না, তখন আরবিতে জিজ্ঞাসা করলাম আপনি কে? তখন কোনো উত্তর দেয় না, শুধু আমার আঙ্গুলে ইশারা দিয়েছে চলে যাওয়ার জন্য, বাস বোরকা পরা ছিল। পরে আমি জিজ্ঞাসা করছি কে আপনি, আপনি আমার বলেন ছোট বাচ্চার কি অপরাধ আপনি কিসের জন্য মারতেছেন? পরে কোনো উত্তর দেয় না। তারপর জিজ্ঞাসা করলাম যে আপনাকে আল্লাহর দোহাই দিয়ে বলতেছি, আপনি ছোট বাচ্চাকে ছাইড়া দেন, আমার হাতে দিয়ে দেন। সে আমাকে এমন একটা গর্জন দিল, সে গর্জন আমি প্রস্তুত ছিলাম না, মনে হয় যে আমার কলিজাটা বের হয়ে যাচ্ছে। তখন আমি একটু ভয় অর্জন হয়ে গেলাম, তখন আমি জিজ্ঞাসা করলাম আপনি কিন্তু বাচ্চাটা আমার কাছে দিয়ে দেন, তখন আমি চুপ মতো বলছি দিয়ে দেন। তখন আমার দিকে ভাই এভাবে তাকালো, আমি খেয়াল করলাম ওর দুইটা চোখ নাই, চোখ দুইটা উপর দিকে পড়ে গেছে, মুখ দিয়ে রক্ত টপ টপ করে পড়তেছে, আর মাথাটা বলতে এক পাশে একবার কঙ্কালের মতো হাড় দেখা যাচ্ছে, আর এক পাশে মাংস মানে পচে যাচ্ছে, গলে গলে পড়তেছে এরকম কিছু। তখন আমার মনে একটু ভয় এভাবে কাস্ট করলো আমাকে যে আমি লড়তে পারতেছি উঠতে পারতেছি না, কারণ আমি তো আল্লাহ সুযোগ করতেছি, আল্লাহ তুমি আমার কিন্তু কোনো মতো জ্ঞান আরো সুযোগ দো, আর নয়তো আমাকে উদ্ধার করো। বলতে বলতে হঠাৎ আমি মাটিতে লুটিয়ে পড়ি, বর্তমানে মুস্কান আপু কিছু লোকজন নিয়ে আসে, আসার পরে আমাকে নিয়ে যায় ভিতরে, নেওয়ার পরে আমাকে হসপিটাল নিয়ে যায়। নেওয়া যাওয়ার পরে আমাকে 3 মিনিট করার পরে প্রায় 7 ঘন্টা পরে আমার জ্ঞান ফিরে। পরে একজন ডাক্তার ছিল হাদিয়া বিন আব্দুল শেখ সাইদ, সে আমাকে বলছিল জামিন তোমার যাওয়াটা এখানে ঠিক হয় নাই, তোমাকে মুস্কান নিষেধ করছিল, তারপর তুমি মুস্কানের কথাটা শোনো নাই। আর মুস্কান এখানে আজকে নতুন না, মুস্কান এখানে 14 বছর ধরে আছে, তুমি মুস্কানের কথাটা শোনা দরকার ছিল, নেক্সট টাইম দিয়ে একা কোন সঞ্জয় বানান। আমি বললাম ঠিক আছে, আমার ভুল যখন হয়ে গেছে, পরে আমি মালিশ মানে ক্ষমা হাত ধুয়ে ফেললাম, মানে অনেক কিছু বললাম। বলার পরে তারপর দিন আবার ডিউটিতে গেলাম, কিন্তু আমি গিয়ে ওখান থেকে লড়তে পারতেছি না, কারণ আমার শরীরে এত জ্বর আর শরীর কেমন ধরনের একটা বই বই ক্লাস করতেছে আমার। তারপরে আমি 2 দিন হসপিটালে ভর্তি ছিলাম জ্বরে ক্লান্ত হয়ে, প্রায় 4 দিন পরে আমি আবার ডিউটিতে জয়েন করি। করার পরে সেদিন আবার একটা দিন ছিল, দুইটা সিজার হবে, কিন্তু কোন একটা সমস্যার কারণে সিজারটা বাধ্যতামূলক করতে হইতেছে, তখনই মোটরে পানি দরকারি মারিছি, মোটর একটু সমস্যা দিতেছে, কন্ট্রোলতে বারবার মোটর বন্ধ দিতেছে, বারবার বন্ধ দিতেছে। তো মুস্কানা করে বললাম যে আপু বারবার তো মোটর পানি বন্ধ দিতেছে, আমার তো একা দায়িত্ব খাজানি মানে, মানে আমার সাথে তো আমি এখানে কেউ নাই, আর আমার কাছে তো এখন ইমরান ভাই সুফিক ভাই আর কেউ এখানে অবাধত নাই। তাই বলতেছে যে আমি ঠিক আছে তাহলে তোমার জন্য কেউ নাই, আমি চলো তুমি আর আমি যাই, আর আরেকজন চৌদি একজন ডাক্তার ছিল শেখ রাসেল, শেখ রাসেল সে গেছিল আমাদের সাথে। যাওয়ার পরে নেসাত নামলাম, আমি নামার পরে খেয়াল করলাম যে লাইটটা সবসময় 24 ঘন্টা জ্বলে থাকতেছে, আর একটা অন্ধকার, খাজনটা কেমন কেমন নিবে 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 আলো বাপ। তখন আমি হাতে প্লাস লাইট ধরে আমি আগে লাইটটা ওপেন করলাম, লাইটটা ওপেন করার পরে আমি খেয়াল কিছু খেয়াল করি নাই খাজানের ভিতরে, কারণ আমার কাছে আবার তো মোটর তো চালু করা। খাজান বলতে যে আপনি পানির ট্যাঙ্কি যেটা বললো হয় এদেশে আবার কারেন্টের লাইন টাইন যা কিছু সব একটু মাটির তোলে ইয়া করে বেশিরভাগ। যাই হোক আমি আবার একটু মাটির তোলে ঢুকলাম আর কি, প্রায় 10-15 ফুট নিচে বা 15 ফুট নিচে সিঁড়িতে নামার পরে, ওরা উপরে ছিল মানে লোহার সিঁড়ি ছিল, তো নামতে লোহার সিঁড়ি তাড়াতাড়ি নামতে পারবো না। আমি নামার পরে লাইট ধরাইলাম, মোটর চালু করলাম, মোটর চালানোর পরে খেয়াল করলাম কোনাতে একজন মেয়ে বসে আছে। তখন আমার একটু ঝাটকা লাগলো যে এরকম যে এত রাত্রে, রাত বাজে 2টা, এখানে মেয়ে কিভাবে আসবো। তখন মনে আমার ওইখানে পশনটা জেগে গেছে, তো আমার সারাটা মুস্কানে বলে ডাকতেছি যে বোন আমার বাসা, বোন আমার বাসা। এই কথা শুনে পরে শেখ রাসেল তাহলে তিনি তাড়াতাড়ি মসজিদে ইমাম সাহেবকে ফোন দিয়ে, ইমাম সাহেব চলে আসে, 5 মিনিট সময় লাগে, 4 মিনিটের ভিতরে আমি এখানে ওকে নিয়ে পড়ে যাই। আমি জিনিসটা খেয়াল করলাম যে মহিলাটা এভাবে আমার দিকে তাকাইছে, মাথার চুলগুলো এক এক নিজের থেকে নিজে টাইনে নিয়ে আসার চিকিৎসা খাইতেছে, আমার মধ্যে আই আই। তখন আমি একটু এত বই পাই গেছি যে এখানে নিজে নিজের কন্ট্রোল করতে পারি নাই, তো এখানে আমি উল্টে পড়ে যাই। পরে ইমাম সাহেব আসে, আসার পরে আমার পানি ফুনি পরা দিয়ে দিয়ে আসে এখান থেকে। পরে আরো 4 জন ডাক্তার আছে, পরে নাকি উপরে আমার তুলে, কিন্তু ডাক্তারই তুলে, কিন্তু তখন কোনো লুক ছিল না, আর কারোর ফোন দিবার মতো ডাক্তার এমন কোনো পজিশন ছিল না, তারা উপরে ছেলে। উপরে তোলার পরে আমাকে আবার নিয়ে আসলে ভর্তি করানো হই, এখানে জ্ঞান ফিরে আমার প্রায় 3 ঘন্টা পরে। জিজ্ঞাসা করে কি হয়েছে, পরে আমি গেলাম, পরে আমি যেদিকে তাকাই এদিকে খেয়াল করি যে মেয়েটা দাঁড়ায় আছে। তোর হুজুর বললো বুঝো এখানে এখানে, তোর হুজুর বুঝতে পারছে। পরে হুজুরে কোরআন শরীফের থেকে কিছু জিনের ইয়াসুলা জিনের থেকে একটা আয়াত পড়ে পরে আমাকে কিছু ফু দিল, আর আমাকে একটা দোয়া দিয়ে দিল, বলছে দোয়াটা তুমি সবসময় পাঠ করবা, দেখবার কোনো সমস্যা হইব না। দোয়াটা পাঠ করলাম, কিছু জিন পরে নিলাম, আর কিছু দোয়া পরে হুজুর একটু পানি দিয়েছিল খাবার জন্য, দেখ কিছু খাইলাম। আর হুজুরও ছিল পাকিস্তানের, হুজুরও আমাদের এই মানসব ছিল পাকিস্তানের, পানি খাইলাম। পানি পানি খাওয়ার পরে সুস্থ নিজে নিজে খুব ভালো লাগতেছিল, কিন্তু জ্বরটা একটু আবার বেড়ে গেছিল, খুব কষ্ট মষ্ট করে সেদিন রাত্রে আমার পাশে যাই ডিউটি করতে করতে। তারপর দিন আবার যাই মুস্কানা বলতে, আমির ভাই তোমার সাথে নিয়মিত কিছুদিন না একদিন এক দুদিন পরে ঘটনা ঘটতেছে, তুমি একটু সাবধানে থাইকো। পরে বলতে ঠিক আছে, সাবধানে কথা বলার পর আমি চুপ হয়ে গেলাম। আসল ভাই চুপ হয়ে যাওয়ার পরে এত একটা বই ক্রাস করছিল আমার যে আমি বোঝাতে বলতে পারবো না। তারপরে আমি চলে যাই হসপিটাল চেক করার চিন্তা ভাবনা করি, না আমি হসপিটাল করবো না, কোম্পানির মধ্যে জিজ্ঞাসা করি যে স্যার আমি এখানে থাকবো না, আমি এখানে চলে যাবো। পরে বলতেছে না জামি তোমার এখানে থাকতে হবে, তুমি আর কয়েক মাস থাকো, কিছু নতুন লোক আসবো, আসলে বিষয় পাঠানো হয়েছে বাংলাদেশ থেকে আসলে তাদের কেউ দায়িত্ব দেওয়ার পরে তুমি এখানে চলে যাবে। আর তুমি স্যার এখন আপাতত এখানে কোন দায়িত্ব আপাতত কেউ নাই, আর যারা ছিল তারা তো জানোই ছুটিতে চলে গেছে কয়েকজন। আসলে সত্যি বলতে কি জানেন, প্লাম্বার বলতে একমাত্র আমি ছাড়া কেউ এখানে ছিল না, আর হসপিটাল তো সিজার হইতেছে, আপনার অবসর হইতেছে, অনেক কিছু হইতেছে, এত কিছু লোন হই তাহলে অবশ্য পানির হয়তো জরুরি দরকার, আর আমি না থাকলে হইতে পারতেছে না। কিন্তু দিনের বেলা যে আছে সে একবার নতুন, মানে সে কাজ বলতে কিছু বোঝে না, বাধ্যতামূলক আমারই বর্তমানে দায়িত্ব হয় যে তুমি ফোন দিয়ে রাত নাই দিন নাই আমার এখানে যাইতে হয়। কিন্তু ডাক্তার আমি বলে দিছি যে আমি এত রাত দিন ডিউটি করতে একা তো পারবো না, কারণ আমি একজন মানুষ, মানে আমার বলছিল যে সমস্যা নাই রাত্রিবেলা আইসা ডিউটি করতে পারো, যখন পানি লাগবো তোমার ডাইকে দিব, তোমার এখানে রুম দেওয়া হয়েছে, তুমি রুমে দরকার হলে ঘুমাইবা, রাত্রে ঘুমাও দিনে ঘুমাও সমস্যা নেই, দরকার লাগলে তোমাকে ডাক দিয়ে হইবো বা সদব করে দিয়ে হইবো। ফলে আমি এটা বললাম তাহলে ঠিক আছে সমস্যা নেই, তাহলে আমি সুপ্রিম কোর্টে ডিউটি করতে সমস্যা নেই আমার। এ চিন্তা করে রসুল ভাই থাকতে লাগলাম, হসপিটালে থাকতে লাগলাম। থাকতে থাকতে হঠাৎ একদিন রাতে একটা শব্দ আসে, এত একটা গর্জন ভয়ঙ্কর, মানে মানে ঘোড়ার পার শব্দ, এরকম কম 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 একটা শব্দ হইতেছে। পর আমি বাইরে হলাম, আবার আমার পাশে আবার ওইখান দিয়ে একটু দূরে একটা মসজিদ ছিল, তো আমার খেয়াল ছিল না, মসজিদ আপনার নিশ্চিত করেছিল মসজিদ দিকে না যাওয়ার জন্য, আমি বাধ্যতামূলক কি কারণে যেন ওইখানে আবার চলে গেছিলাম মসজিদ দিকে। মসজিদ দিকে যাওয়ার পরে খেয়াল করলাম মানে এমন একটা নিঃশ্বাস ফালাইতেছে, মানে বিশাল বড় বড় নিঃশ্বাস, কেমন যেন একটা অপর অপর থাকতেছে। ওই জন্য আমরা দোয়াটা দিয়েছিলাম, দোয়াটা পড়তেছিলাম, এত শরীর বেশি লাগতেছে না। তখনই আমি হাইটের সামনে যাইতেছি, কিছু খেয়াল করি না, হঠাৎ পিছনে ঘুরে তাকাই, আমার পিছনে একজন ঘোড়া দাঁড়ায় আছে, ঘোড়ার উপরে একজন মানুষ, মানুষটা বই বলে দাঁড়ায় নিছে, সে ঘোড়ার উপরে একটা ছুরি নিয়ে আছে, ঘোড়ার উপর বসে আছে, আর মাথায় একটা টুপি, পাগড়ি পরা, পাগড়ি পরা টুপি পরে আছে। তখন রাসুল ভাই আমি খেয়াল করলাম যে রূপে মাথা টুপি পাগড়ি পরার পরে তারপর হাতে একটা ছুরি নিয়ে সেটা বসে আছে, আমাকে বলতেছে যে এখানে আমি কিসের জন্য আসছি। পরে আমি বলছি এখানে আমি আসছি এমনি, আমি একটা শব্দ শুনতে পারলাম তাই জন্য আসছি, কিন্তু ঘোড়াটা অপর পাশে ছিল, লোকটা আমার পিছন থেকে কথা বলতেছে, মানে ঘোড়াটা আমি ছিলাম ঘোড়ার পিছনে, ঘোড়া ছিল আমার সামনে, এরকম ভাবে আমি কিছু ঘোড়া দেখতে পারতেছি, ঘোড়ার পিছনে দেখতে পারতেছি না, সামনে দেখতে পারতেছি না, কিন্তু সে লোকটা সামনে ছিল কিন্তু আমার দিকে তাকায় না, পিছন দিকে রয়েছে। তারপরে হঠাৎ বলতেছে এখান থেকে চলে যাওয়ার জন্য আমার, আমি বলছি ঠিক আছে চলে যাবো। আমি যখন ঘোড়ার সামনে যাবো খেয়াল করলাম ঘোড়ার মাথা নেই, আর রক্ত টপ 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 করে রক্ত পড়তেছে, আর এই রক্ত টপ টপ আর ঘোড়ার নিঃশ্বাসটা এমন হইতেছে। তখন আমি একভাবে একটা বই পাই, বই পাওয়ার পরে এত জোরে একটা চিল্লি দিয়ে এখানে জ্ঞান হারিয়ে ফেলি, কারণ রাসুল ভাই বুঝতে পারছেন মাথার এমনি ঘোড়ার মাথা নেই, তারপরে রক্ত পড়তেছে, আর ঘোড়ার একটা নিঃশ্বাস আর হুম হুম করে একটা শব্দ হইতেছে, এত ভয়ঙ্কর রাসুল ভাই, আমি আর খেয়াল কন্ট্রোল করতে পারি না নিজেকে। তখন আবার পড়ে যাই, পরে যাওয়ার পর চিল্লি দেওয়ার পর ইমাম সাহেব ছিল মসজিদের পাশে, আবার ইমাম সাহেব ধীরে আসে, ইমাম সাহেব আসার পরে আমাকে ধরে, ইমাম সাহেবের নাম ছিল আলী, তিনি আমাকে দুয়াটো পরে, তারপরে কিছু কিছু পরে পরে হুজুর চলে যান, চাল দেওয়ার পরে জিজ্ঞাসা করতেছে কি হয়েছে। পরে আমি বললাম যে মানে সমস্যা, তোমাকে নিষেধ দেওয়ার পরে তুমি কেন এখানে আসো, এরকম সমস্যা বাদ দিয়ে আপনার কোনো শরীর খারাপ হইব, আর এরকম শব্দটা শুনার পরে আমি দুইয়া বাইরে আসলাম, কারণ ভাবলাম হয়তো আপনার কোনো সমস্যা তাই জন্য আসছিলাম। পরে ইমাম সাহেব বলছো না এরকম কোনো সমস্যা হলে তোমার বাইরে হবো না, আর এখন কোনোদিন বাইরে হবো না, দরকার আমার ফোন দিবা। পরে বললাম, পরে চলে গেল, পরের দিন স্বপ্নে দেখতে লাগলাম আমি, ঘোড়াটা বারবার আমার বলতেছে যে কখনো আর এখানে আসবি না, কাউকে আমার কথা বলবি না, বারবার আমাকে হুমকি দেওয়ার মতন কথা বলতেছিল, আমি খুব ভয় পাইতেছিলাম, হুমকি একদিন দুই দিন তিন চার দিনে কন্ট্রোল করতে পারি না। পরে আমি পাই পাগলের মতন ওরে যাওয়ার অবস্থা, মাথা মতো আমার ঠিক নাই, আমি যখন যেদিকে তাকাই এদিকে শুধু ঘোড়াটা দেখতে পারতেছি, যেদিকে তাকাই এদিকে, আর স্বপ্নে আমাকে বারবার নিষেধ দেওয়া হইতেছে যে আমি কাউকে শেয়ার না করতাম। পরে ইমাম সাহেব বলতেছে কি সমস্যা, আমি বলতে পারবো না। পরে ইমাম সাহেব আমাকে একটা গুন্টির ভিতরে বসাই, বসানোর পরে পরে ইমাম সাহেব কিছু দোয়াটা করার পরে তার কিছু জিনের সাথে কথা বলে আমার বেশি নিয়ে কথা বলার পরে জিন বলতেছেন যে যে ওর ভিতরে কিছু জিন প্রবেশ করে গেছে, আর কিছু জিন ওরে ব্যবহার করতেছে, কিন্তু ওর ক্ষতি করতেছে না, এমনি কোনো ক্ষতি করার চেষ্টা করতেছে না, আর ওরে কোনো ইয়া নাই, মারা কোনো চিন্তা ভাবনা নাই, তাদের চিন্তা একটা ওরে একটু বই দেখানো আর অন্য একটু মজা করানো, মানে এরকম ভাবে কিছু কিছু বলছিল আমাকে নিয়ে আসে, আর ওখানে তদন্ত দিছিল। পরে বলতেছে যে মাথা ঘাটা যে ঘোড়াটা আমাকে নিয়ে দিতে চাই তাদের দেশে, মানে কোনো একটা কারণ বসতে আবার দিয়ে যাবে, তখন এমনি বলতেছে রাতকালীন পথ, রাতকালীন পথ হইতে পারে এখান থেকে বদলি করে দিতে হইব, আর নাইতে পারে নাইট ডিউটি থেকে সরাই দিতে হইব। পরে কথা বলার পরে জিনিসের সাথে কথা বলার পরে ইমাম সাহেব বললো যে তোমার এখানে থাকাটা ঠিক না, আর নাইতে তোমার এখন চেঞ্জ করতে হবে। পরে আমি আবার এ কথা শোনার পরে মুজের সাথে বললাম আর শরীরে এত ঝড় রাসেল ভাই কি বলবো, মার মাথা এত ব্যথা, পরে আমি মোদিরে বললাম যেমন সমস্যার পরে তারপর হয় না, সে মাথা ঘোরা ঘোরাটা তারপরের দিন আবার রাত্রে বেলা আমি এরা দুইটা বাজে আমার রুমে। রাসেল ভাইজি বিশ্বাস করে রুমটা রক্ত তক 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 হয়ে গেছে, এত হিম করা রক্ত রাসেল ভাই আমি একবার কল্পনা করতে পারি না কিভাবে হলো। আমি শুধু একটু চিন্তা করতেছি যে এত রক্ত ভাবে পড়তেছে আমার কি হয়ে যাবে। আমি শখ বুঝে আসি আর দোয়াটা পড়তেছি, শখ বুঝে আসি দোয়াটাই পড়তেছি, কিন্তু হয়তো দোয়ার অনুষ্ঠিত আল্লাহ হয়তো জিনটা আমার কাছে আসতে পারতেছে না, কিন্তু দূর থেকে হয়তো হুমকি আর গরম দিয়ে যাইতেছে, বলতেছে তোকে আমি নিয়ে যাবো, পরে আমি নিয়ে যাব। মানে এরকম ভাবে আমার একটা শব্দ হতেছে, সবকিছু কিছু ভাষাটা আরবিতে, কারণ আমি তো আরবি ভাষা আমার কাছে মনে কন্ট্রোল হয়ে গেছিল, তখন আরবি ভাষাটা বেশি কিছুটা অল্প এলেও বুঝতে পারতাম, মানে প্রায় 60% আরবি বুঝতে পারতাম, 40% বুঝতে পারতাম না, সেরকম আর কি। প্রায় আসছে প্রায় 8 মাসের মতন হয়ে গেছে ভাই, তখনই আমি ভাবতে লাগলাম যে না, আর তখন করোনা, করোনার টাইম চতুর্দিকে কোনো গাড়ি ঘোড়া চলাফেরা সবকিছু বন্ধ, 24 ঘন্টা করোনার পথ কিছু নাই, একমাত্র হসপিটাল খোলা, এটার সার আর কিছু নাই, কোন যাওয়ার ফটো নাই, আমার বাধ্যতা হয়ে হসপিটালে থাকতে হইতেছে। চতুর্দিকে এক মহা বিপদে পড়ে গেলাম আমি, আর তখন আল্লাহকে স্মরণ করতে লাগলাম, আল্লাহ তুমি আমাকে এতে দিয়ে নাও, আল্লাহ তুমি আমার দিকে সরাই নাও আর আমার দিয়ে ধরে নাও। জিনগুলা পরে এক এক করে সব আমার পিছনে লেগে গেছে, কেন আমি সবকিছু শেয়ার করলাম, আমি সব কাছে কেন বললাম, আমি সব বলার পরে তারপরে সব পিছনে লেগে গেছে, লাগার পরে আমি সবকিছু শেয়ার করে সবকিছু বললাম। পরে একদিন স্বপ্নে আমাকে বলতেছে যে তুই বলিস তুই কাজটা ঠিক করিস নাই, তাই আমি বললাম যে আমি বলি নাই, ও তুই বলিস তাই তোর কারেন্ট জিল বলছে। আমি বলছি আমার কারেন্ট জিল বলতে পারে সেটা তো আমার তো কোনো দোষ নাই, কারণ তোর কারেন্ট জিল বলবো কেন। তখন আমি বললাম যে আমার কারেন্ট জিল বলতেই পারে তাহলে আমার কেউ পারে না, তুই ভুল করছিস, তোরাকে মেরে ফেলবো। তখন খেয়াল করলাম যে পাগড়ি পরা যে হুজুরটা ছিল সে পথের দিকে ঘুরলো, ঘুরার পর দেখলাম ওর তার চেহারাটা কি বলবো পাই বানর না কুকুর না এরকম ভাবে একটা মুখটা এরকম যে সারা মুখে পশম অনেক বড়, ভাল্লুকের মতন হাতের নখগুলা, পাগুলা বিশাল বড়, আর গলাটা আসলে এত লম্বা যা বলে বুঝাইতে পারুম না, যেটা আমি স্বপ্নে দেখলাম। আর ঘোড়াটা মাথার থেকে রক্ত কি কারণে পড়ে গেছে সেটা বলতে পারুম না, কারণ ঘোড়ার কি কারণে মাথা আলাদা হয়েছে তাও বলতে পারুম না, শুধু তো জানি সে আমার মধ্যে সে ধরে আমি নিয়ে যাবো তখন ওলিদ নামে একজন সৌদি আরব ছিল, সে তার কাছে সবকিছু শেয়ার করলাম, সে একজন মুফতি ছিলেন, তিনি আমাকে বলেছিলেন যে জামির এরকম সমস্যা যখন তোমার আমি তোমার সাথে থাকবো। ইমাম সাহেব সাথে থাকতে লাগলো দুদিন, তারপরে 3 দিন মাথায় ইমাম সাহেবকে আক্রমণ করা শুরু করলো, ইমাম সাহেব হাতে নখ এ সেই চিমড়ি লাগতে লাগলো, একদিন ভালো ছিল পরের দিন ঘটনা শুরু হয়ে যায়। তো ইমাম সাহেব বুঝতে পারছে যে আমার সাথে কিছু একটা ভয়ঙ্কর ঘটনা তারা আমার সাথে জড়িয়ে গেছে বা ভয়ঙ্কর ঘটনা ঘটাইতে যাইতেছে। তখন ইমাম সাহেব আমার সবসময় নিষেধ করছিল আর ওলিদের সাথে থাকার জন্য বলছিল, সে ওলিদে আমার সবসময় আমাকে জড়াই ধরে রাখতে দেওয়ার পরে আমাকে সবসময় সেফটির ভিতরে রাখার চেষ্টা করতো, একই লড়া করতো এই দিনগুলোর সাথে, একই লড়াই করত। অনেক কষ্ট করার পরে মহিলা জিনটা প্রথম যে জিনটা আমাকে আক্রমণ করছিল জিনটাকে বন্দি করে ফেলে, বন্দি করার পরে এক বোতলে বন্দি করে আমার বলছে পানির বোতল দেওয়ার জন্য, পানির বোতল ছিল আমার এখানে, পানির বোতল ছিল বলছে পানিটা ফালাই দেওয়ার জন্য, পানিটা ফালাই দিয়ে পরে বোতলে বন্দি করে। পরে বলছে স্যার ওরা অনেক অনেক জিন আছে এখানে, ওদের একে পারতেছে না। তারপরের দিন একজন ছেলে আসছে আবার নতুন ছেলেকে নিয়ে হয়েছিল, সে আবার কি কারণে জানে আমাদের বিল্ডিং হসপিটাল সাদে গেছিল, সাদে যাওয়ার পরে টিকটুক ভিডিও বানাতেছিল, হঠাৎ সাদের থেকে চিৎকার দিয়েছে আমার বাসাও আমাকে বাসাও আমাকে নিয়ে গেল আমার নিয়ে গেল, এ কথা বলার পরে সবাই আবার দূরে সাদে গেলাম, সাদে যাতে দেখলাম ছেলে সাদে দাঁড়াই নিছে, হঠাৎ 3 তলা সাদের উপর তাকে মাটিতে পড়ে গেছে, পরে মাথা ফেটে হাত পা ফেটে এখানে মারা গেছে। মারে যাওয়ার পরে রাসেল ভাইয়ের নিয়ে হই এখানে নিয়ে আসে, নিয়ে আসলাম, আসার পরে পরে স্বপ্নে ছেলেটা হুজুর বলতেছে যে হুজুর আমি মারা যাইনি, আমাকে এভাবে মারানো হয়েছে, আমাকে বাঁচান আর দয়া করে আমার লাশটা মা বাপ কাছে পৌঁছাই দেন। তোর এক কথা এমনি করুন না সবকিছু বন্ধ। তোর হুজুর একদিন দুদিন করে খেয়াল করতেছে কি করবে কিছু বুঝতে পারতেছে না, এক মুই একটা লোকের জীবন নিয়ে গেল এখন আমার পিছনে লেগে গেছে। চিন্তা করলো যে না তাহলে আমার বাসায় টিউব এখন এখন টার্গেট যখন বলছে তখন আমার বাসায় টিউব তখন হুজুর জন্য ছেলেটার কথা বলার পরে তখন হুজুরে চিন্তা ভাবনা করলো না এখন ছেলেটা কি আগে প্রথম বাসায় টিউব বাঁচানোর পরে তারপরে এখন আমার চিন্তা ভাবনা করতে হবে হুজুর কিভাবে লাশ পাড়ায় বোঝাতে মাথা ঢুকতেছে না পরে আমার কাছে সবকিছু শেয়ার করলো পরে আমি আমি আমার ম্যানেজারের সাথে কথা বললাম কথা বললাম পরে বলতেছে ঠিক আছে লাশ দেখে পাঠানো হইবে আগে ফ্লাইট চালু হোক তখন লাশ ফ্রিজের মর্গে লাগা দিয়ে হয়েছে তো অনেক খেয়াল করলাম যে গুড়া কাঁথা যে মাথাটা ছিল যে রোগটা ওর সাথে ছেলেটা মানে কোন একটা রুশি ধরে সবসময় থাকে মানে আমি স্বপ্নে দেখতে পারতাম সে রুশি ধরে লাগতো আর সে রোগটা বসে থাকতো বলতেছে ও একা গুড়া কন্ট্রোল করতে পারে না আমাকে দরকার মানে আমাকে নিয়মিত হুমকি ধুমকি দেখে দেখতো আমি আসলে ভাই পাগলের মতো হয়ে গেছিলাম না পারতেছে কিছু বলতে না পারতেছে সহ্য করতাম আমি দিন দিন পাগলের মতো হয়ে দিতেছিলাম মাথার চোর নিজে নিজে খাইতাম নিজের নিজে খাইতাম আমি শুধু দেখতাম পোকা মাকড় খাওয়ানোর সুবিধা দিত আমি কিছু করতে পারতাম না মানে তনে বেশি অত্যজনের কারণে ডাক্তার বুঝতে পারছি এটা পরমাণু কিছু না আমার কি সবসময় ইঞ্জেকশন দিয়ে আসে আমার ঘুম পাড়াই লাগতো নাতে আমাকে গেম করা লাগতো সিসালাই লাগাই লাগতো মানে কিছু না কিছু সবসময় থাকতো তো মুস্কান সবসময় আমার কাছে থাকতো আমাকে সবসময় নার্সের দায়িত্ব একাই আমার দায়িত্ব নিত সে সারালা থাকতো এমন সময় সে যে অলিত আর মুস্কান একসাথে রাত্রেবেলা পাড়া দিত কারণ রাত্রেবেলা আমি একাই বলে চলে যেতাম কই যাইতো আমার কেউ খেয়াল করতে পারতো না তো সিসি ক্যামেরা তো প্রকাশ করলে সিসি ক্যামেরা খেয়াল করতো যে আমার কেউ ডাইনে নিতেছে গা বা কেউ নিয়ে যাইতেছে গা কিছু একটা ছাই আইতেছে ঘোড়ার উপরে বসে আইতেছে এরকম কিছু খেয়াল করতো পরে ওর টার্গেট ছিল এরকম যে আমাকে নিয়ে যাবে পরে এরকম করতে 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 হঠাৎ একদিন হুজুর টার্গেট করলো যে না এই ঘোড়াটা বন্দি করার জন্য তো ইমাম সাহেব অলিদ আর অলিদের দুজন বন্ধু ছিল তারা আসছিলেন তারা স্কলার ছিলেন তারা আসার পরে সবাই মিলে একসাথে বসে এই ঘোড়াটা ধরে বন্দি করতে তার সক্ষম হই ঘোড়াটা বন্দি করার সত্ত্বেও পরে পরে ইমাম সাহেব আমাকে কিছু কথা বলে এই ঘোড়াটা নাকি বলে এটা আমার ধর্মসূত্র থেকে দূরে আমার পিছনেটা ইয়ে আছে আর পিছনে আছে বলতে এটা আমার বাংলাদেশ সুনামগঞ্জ চাঁদপুর তারপুর জানাতে এখান থেকে কিছু একটা সম্ভব ওইখানে পাহাড়ের দিকে ওইখানে গেছিলাম আমি ছোটবেলা বলে ওইখানে আবু আম্মু এখানে বলে আমার নিয়ে গেছিল ওইখানে যাওয়ার পরে কোনো একটা সম্ভব হতো আমি ছোট ছিলাম তখন আমি খেলাধুলার পথে একটা পাথর নিয়ে বলে আমি ওইখানে ডিল মারছিলাম যেখানে ঘোড়াটা থাকতো থাকার পরে সে আমাকে সবসময় খুঁজে বেড়াইতো পাই না পাই না হঠাৎ একদিন কি কারণে তো সব দেবে এখানে এসে বলে আমাকে খুঁজে পাই কিন্তু আসল ভাই আমি এটা একটা কল্পনা করলাম যে মানে কল্পনা বলতে একটা ভাবতে লাগলাম যে আমি ছোটবেলা যদি এরকম হইতো তাহলে সে আমার সাথে পাই বিশটা বছর ধরে তাহলে আমি একদিক সেদিক আছে মানুষ আছে সে আমাকে খুঁজে পাইল না বিশ বছর পরে সে আমাকে কিভাবে সদেরাপে খুঁজে পাই আমি এটি বুঝতে পারলাম না তখন আমার একটু বয়ে ক্লান্ত হয়ে গেল না পারছি বাড়িতে সহ্য করতে না বাড়িতে পারতেছি শেয়ার করতে বাড়িতে শেয়ার করতে মা এমনি কারণ মার দুইটা কিডনির সমস্যা পানি হয়ে গেছে আর কিডনির এমনি সমস্যা হইতেছে আর দ্বিতীয় কথা এমনি একটু সমস্যার ভিতরে আমার পরিবারটা ছিল একটু প্যারামেডিক্স অফিসে কারণ পরিবারটি সমস্যার ভিতরে ছিল বলতে কয়েকদিন পরে পরে আমার আম্মুকে কেউ একজন ডাকতো নিয়ে যাওয়ার জন্য বলতে চলে আয় চলে আয় তার আম্মু শুধু কান্না করতো আর গলা আমার গলা জোরে বলতো যে বাবার এমন বাঁচতাম না আমি বাঁচতাম না এরকম কিছু একটা বলতো আমি বলে কেন আমার ডাকে কেউ পরে আমাদের একজন পীর সাহেব ছিল আমার মার পীর সাহেবের কাছে হয়েছিল বাইতুল্লাহ শাহ তিনি কিভাবে কি করছিল সেটা আমি বলতে পারলাম না তো ইমাম সাহেব বলছিল এখান থেকে ধর্মসূত্র দিয়ে ও আমার পিছনে নিয়েছিল আর ও আমাকে চাইছিল নিয়ে যাওয়ার জন্য তাদের দেশে কি কারণ নিতে চাইছিল সেটা ইমাম সাহেব জানতে পারেনি আর আমাকে বলা হয়েছিল যে এখান থেকে জায়গা ত্যাগ করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব আমিও চেষ্টা করছি এখান থেকে জায়গা ত্যাগ করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব সৌদি আরব পাই ফেলছিলাম সৌদি আরব থেকে যাবো আমি যাইতে পারি রাসেল ভাই কোনো নতুন আটকে গেছিলাম তখনই ভুলবশত একটু ফ্লাইট চালু হয়ে যাই তখন হঠাৎ আমার মাথায় খেয়াল আসে যে দেহ হুজুর তো আমি বলছিল ছেলেটার কথা লাশ দেশে পাঠানোর জন্য এমনি লাশ পাই ছয় মাসের মতো হয়ে গেছে ভাই ফ্যামিলি তো মনে হয় যোগাযোগ তো ভর্তি আছে তাদের সাথে আমার সাথে কোনো যোগাযোগ নেই কোম্পানির সাথে ফলে আমি মধ্যে জিজ্ঞাসা করলাম যে এমন এমন সমস্যা লাশটা কি কি করা যায় ফলে বলছে লাশটা দেশে পাঠা দেওয়া হয় এক সপ্তাহের ভিতরে সবকিছু কমপ্লিট করে লাশটা দেশে পাঠা দেওয়া হয় তারপর তিনি চিন্তা করলাম আমি হসপিটালতে বেরিয়ে যাবো হসপিটালতে বেরিয়ে যাবো আর একটা ধাক্কা খাই একজন লোক অনেক লম্বা এত লম্বা তার শরীরে তো সুগান ছড়াইতেছে আমার বলছে আজ থেকে তুমি অনেক মুক্ত তুমি নিশ্চিত থাকো কোনো সমস্যা নেই তখন আমি একটু অবাক হইলাম যে আসলে কি হঠাৎ আমাকে এই কথা কেন বললো পিছনে তাকায় দিয়ে লোকটা নাই তখন আমি একটু অনেক বই পাই গেছিলাম হয়তো ভাবলাম হয়তো কোনো একটা সমস্যার কারণে হয়তো কোনো কিছু একটা বল টুল দেখছি হয়তো তেমন হতে পারে সে বইটা মনে বিতাক্তন্ত হয়ে গেছিল। তো রাসেল ভাই আজও আমি একা ঘুমাইতে পারি না, কারণ ঘুমাইতে গেলে রাসেল ভাই আমি ঘুমাই থাকলে আমি যে রুমে ঘুমাই এই রুমে নিয়মিতই মোমবাতি আগরবাতি কিছু হার কিছু সবসময় আমার রুমের ভিতরে মাঝখানে পরে থাকে, যেখানে আমি খাওয়া দাওয়া করি এখানে রুমে মাঝখানে আমি বসে খাওয়া দাওয়া করতাম সেইখানে পরে থাকতো প্রত্যেকদিন। এখনো নিয়মিত এখনো পাইছিল ঘটে, কিন্তু আবার আপাতত মাসানিক ধরে ঘটনা একটু কিছুটা কম হইতেছে, কিন্তু নিয়মিত এগুলো ঘটতেই আছে। মানে মোমবাতি কিছু হার কিছু পরে থাকতো এখানে, কিন্তু এখান থেকে নিয়মিত ঘটতেই থাকে। দরাসল দুঃখের বিষয় হয়েছে যে আমি হসপিটাল নামটা আমি শেয়ার করতে পারতেছিলাম না, কারণ এখানে নিষেধ দেওয়া আছে হসপিটাল নামগুলো শেয়ার করা যাবে না। আর এমনা ছবি টবি হসপিটালে ছবি তোলা নিষেধ করা আছে, কারণ ছবি তুলে এখানে ছবি তুলে যে পাঠাই কিছুর মধ্যে কোনো সমস্যা হয় বা একটা সমস্যার কারণে আমাকে এখন ধরতে পারে, আমার 10,000 রিয়াল জরিমানা দিতে পারে, এমনকি আমার 1 বছর জেলও দিতে পারে, সেরকম আইন করা আছে। তার জন্য আসলে আমি ছবি টবি এখানে তুলি নেই আর তার জন্য ছবি তুলে পাঠাইতে পারতেছি না, তার জন্য আমি আপনার কাছে ক্ষমা পাচ্ছি। আরো আছে রাসেল ভাই পুরো ঘটনা শেয়ার করলে অনেক দূর শেয়ার করা যাইতো, কিন্তু আমি শর্টকাট যেগুলো দরকারি সেগুলো বললাম। কিন্তু এখন রাসেল ভাই একা ঘুমাইতে পারি না, সে শরীরে জ্বরটা আছে রাসেল ভাই। রাত প্রতিদিন রাত্রেবেলা আমার জ্বর ওঠে, দিনবেলা আলহামদুলিল্লাহ আমি ভালো সুস্থ হয়ে পারি, রাত্রেবেলা পারি না। রক্ত পরীক্ষা করলাম, পশা পরীক্ষা করলাম, কত কিছু পরীক্ষা করলাম রাসেল ভাই, এখনো মধ্যে জ্বরটা কি জন্য এটা করতে পারতেছি না। আর এখানে রাসেল ভাই একটা কথা বলি, এখানে কোন সদের ফেরুন তাবিজ তুবিজ বা এরকম কিছু চলে না, বাংলা সদায় তাবিজ তুবিজ দিয়ে বলতে গেলে এখানে শুধু একমাত্র কিছু দোয়ার উপর নির্ভর আর কিছু পানি পরা কিছু দিয়েই এখানে উপর নির্ভর করে চলে। কিন্তু রাসেল ভাই ভৌতিক ঘটনাটা আসলে এরকম, যার সাথে ঘটে সে বোঝে তার বেদনা। আর আমি এখনো সদের কর্মরত আছি, আর এখন আপাতত হসপিটাল ছেড়ে আমি এখন একটা কোম্পানিতে আপাতত জব নিছি। এখন রাসেল ভাই সে কথা মনে হলে এখনো কাঁপে, কিন্তু বিশেষ করে রাসেল ভাই ঘটনা যে ঘোরার ঘটনাটা একটু আমার জীবনটা রাসেল ভাই পাই শেষ দিকে করে দিছিল, যাক মনে আল্লাহ তাআলা হয়তো কিছু না কিছুর জন্য বাঁচিয়ে রাখছে। আর আমার আব্বু মারা গেছে রমজানে, কয়েক রমজানের আগে মারা গেছিল, প্রায় 6 মাস হয়ে গেল, 18 রমজানে মারা গিয়ে 18 এপ্রিল মারা গেছিল। আমি 18 এপ্রিল সৌদি আরবে আসছিলাম, তখন 3 বছর যখন আমার যেদিন পূর্ণ হলো সৌদি আরবের বয়স, সেদিন রাত্রে 3টা 3 ঘটে গেলে আমার আব্বু মারা যায়, কোনো একটা সমস্যার কারণে মারা গেছে। সবাই আব্বুর জন্য দোয়া করবেন রাসেল ভাই, আর আমার জন্য সবসময় দোয়া করবেন, সুস্থ দান করতে পারি। আর সবাই রিসেন্টের উদ্দুরে বলি ঘটনা আর কিছু আছে শেয়ার করবো অবশ্যই, আমার হসপিটালের ঘটনাটা শেয়ার হয়েছিল, তারপর পাহাড় অঞ্চলে একটা ঘটনা আছে সেটা শেয়ার করবো। তাছাড়া আরেকটি ঘটনা আছে যে আমি কোম্পানি ডিউটি করি, এখানে একটা ঘটনা আছে এখানেও শেয়ার করবো অবশ্যই। কোম্পানি ঘটনা অবশ্যই শেয়ার করবো সবার আগে, কারণ কোম্পানি ঘটনাটা এরকম যে এখানে 3টা লোকও মারা গেছে, আরো কিছু সমস্যা আছে, যাই হোক আমি একসময় শেয়ার করে দেবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য ভালো থাকবেন। ওকে, সালামু আলাইকুম।
আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। এটি একটা ইমেল, এবং এই ইমেলটি আমি রেখে দিয়েছি একদম সবার শেষে প্লে করার জন্য, তবে তার পরেও একটা অডিও ক্লিপ আছে যদিও। ছোট্ট একটা ইমেল, চলুন শুনে আসি, আশা করছি ভালো লাগবে। সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন জানতে চাইলাম না, কারণ আমি জানি আপনি সবসময় ভালোর দলে। আমি টাঙ্গাইল জেলা গোপালপুর উপজেলা হাদিরা দক্ষিণপাড়া থেকে লিখছি। আমার নাম মোহাম্মদ সাকিবুল ইসলাম শুভ। আমি আমার ছোট ভাই শান্ত 2016 থেকে ভূত FM শোনা শুরু করি, এবং 2020 থেকে ভূত.com। আমরা দুজনেই ভূত.com এর নিয়মিত লিসনার। এটা আমার ভূত.com এর প্রথম ঘটনা, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আমি কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটি আমার এলাকার হায়দার আলীর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা, তিনি এখনো জীবিত আছেন। ঘটনাটি যে স্থানে ঘটেছে আমি সেই স্থানের একটু বিবরণ দেই। একটা বিশাল বড় চাষের জমি, তার একপাশে ফিটে যেখানে দাঁড়িয়ে আছে বিশাল এক শিমু
পাশে জঙ্গলে ভরা। ওই ভিটের নাম ঘামার তলা। এর পাশ দিয়েই বয়ে চলেছে একটা খাল। খালটির বিবরণ দেই, এটা এমন একটা খাল যার ঘটনা জানে না এমন লোক আমাদের এলাকায় নেই। এই খালে রোস্তম মিয়াকে শরীর থেকে মাথা আলাদা করে হত্যা করা হয়েছে। আরো দুইজনের রহস্যজনক মৃত্যু ঘটেছে এখানে। তাদের মধ্যে একজনের ছেলে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে আর একজনের মেয়ে শামুক সংগ্রহ করতে গিয়ে মারা গেছে। ওদের দুজনটির লাশ খালের পানিতে পাওয়া যায়। কিভাবে মৃত্যু ঘটে সেটা জানতে পারেনি। আবার একটা গলায় কলস পাথা লাশ ভেসে আসে এই খালে, কিন্তু জানা যায়নি লাশটি কার ছিল, কোথা থেকে এসেছে কেউ বলতে পারে না। এই সব মুক্তিযুদ্ধের আগে ঘটেছিল। কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। তখন রাত প্রায় আড়াইটা। হঠাৎ বিড়ি টানতে টানতে হায়দার কাকার আগমন। তখন আমরা তিনজন বসেছিলাম, আমাদের কাছে এসে তিনি বসলেন। তখন তার কাছে ভৌতিক ঘটনা জানতে চাওয়া হল। তার চোখ মুখ শুকিয়ে গেল, কিন্তু বলতে চাইল না। কাকা বলল, ভয় পাবি। আমি বললাম, বলেন না, কিছু হবে না। তিনি আরো জোরাজুরি করতেই এক কালো অধ্যায়ের ঘটনা বলতে শুরু করলেন। তখনও আমাদের দেশ স্বাধীন হয়নি, আমরা পাকিস্তানের সাথে যুক্ত। আমি তখন যুবক, প্রচুর অভাব। আমি কাজ করি লোকের, আর বয়স তখন ১৯, বিয়েও করিনি। ধান চাষের সময় একটা কাজ পাই, জমিতে পানি সেচ দিতে পার। এই ঘামার তলায় খুব খুশি হই কাজটা পেয়ে। রাতে সেখানেই থাকতে যাই, ছোট একটা ঘরও আছে, মাইনেও ভালো। আমি কিছু না ভেবেই রাজি হয়ে গেলাম। শনিবার থেকে আমার কাজ শুরু। প্রথমে হালকা ভয় লাগে, কিন্তু আমি এক সপ্তাহ কাজ করার পর ভয়টা কেটে যায়। সমস্যা হয় এক সপ্তাহ পর শনিবার রাতে। সেচ দেয়া শেষ করে ঘুমিয়ে গেছি, হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল। তখন আনুমানিক রাত ২টা বা ২টা। আমি উঠলাম, উঠে বিড়ি টানতে লাগলাম আর বাইরে গিয়ে টয়লেট করে আসলাম। ঘুমাতে যাব ঠিক তখনই আমার ঘরের উপরে বিশাল কিছু একটা পড়ল। মনে হলো শব্দ বিকট, আমি ভয় পাইনি। তখনই আমি বাইরে গিয়ে দেখলাম কিছু নেই। সেদিন কিছু ঘটল না, সাহস বেড়ে গেল। তারপর রাতে একই ঘটনা। ওই ঘটনার সাথে আমি যেন পরিচিত হয়ে যাই। তারপর শুরু হয় আর একটা সমস্যা, এবার ওপরে নয়, আমার ঘরের দরজায় টোকা। একবার, দুইবার, চারবার আমি দরজা খুলে দেখি কিছুই নেই। এভাবে কেটে গেল কয়েকদিন, দরজা খুলে কাউকেই দেখতে পাই না। তারপর ২ দিন স্বাভাবিক, শব্দ নেই, কিন্তু আমি যেন ওই শব্দ শোনার অপেক্ষা করি। তৃতীয় দিন একটা টোকার শব্দ, গোয়ানোর শব্দ পাই। আমি তখনও জানতাম না আমার সাথে কি ঘটতে চলেছে। এই গোয়ানোর শব্দ দিন দিন বেড়েই চলতে থাকে। হঠাৎ একদিন শুনলাম কেউ গুঙাচ্ছে আর ঘরের চারপাশ দিয়ে দৌড়াদৌড়ি করছে। কিছুক্ষণ পর সব ঠান্ডা। ভিটের মেশিন ঘরের দরজার নিচের কিছু অংশে ফাঁকা। হঠাৎ আমি লক্ষ্য করি দরজার নিচ দিয়ে কিছু একটা প্রবেশ করছে। আমি দেরি না করে হাতে একটা রেঞ্জ নিয়ে বেরিয়ে পড়ি এবং দেখতে পেলাম ব্যাং আকৃতির একটা বড় মাথা ঘরের ভেতরে, বাকি অংশ বাইরে। আমি কিছু না ভেবেই রেঞ্জ দিয়ে সজোরে সেটাকে আঘাত করি। প্রাণীটি পালিয়ে যায়। আমি তখন একটু চিন্তিত হয়ে পড়ি, এটা আবার কি? এমন আকৃতির প্রাণী আমি জীবনেও দেখিনি। আমার ভয় কাজ করেনি, কিন্তু অবাক হয়েছি বটে, এটা আবার কি? এর পরের রাতে আমি যখন ঘামার তলায় যাই এবং কাজ শেষ করে বিড়ি খাই, তারপর বিছানায় শুয়ে পড়ি, শুয়ে পড়ার ১০ মিনিটের মধ্যেই দরজায় কড়া নাড়ছে কেউ, ২বার, তৃতীয়বার কড়া নাড়ছে। আমি তখন হাতে আবারও রেঞ্জ নিয়ে দরজা খুলি। দরজা খুলে আমি যা দেখলাম, মৃদু আলোতে ব্যাং আকৃতির একটা প্রাণী, তার মাথা ছিল শিয়ালের মতন অনেকটা। এবং ভয়ে আমি রেঞ্জ দিয়ে জোরে সেটাকে আঘাত করি। আমি ভেবেছিলাম এই প্রাণীটিকে যদি ছেড়ে দিই আমাকে মেরে ফেলবে। অতঃপর একের পর আঘাত করতে লাগলাম। আঘাত লাগার জন্য প্রাণীটি পালিয়ে গেল। আমি ওর পেছনে যেতে লাগলাম। ধান খেতের সরু আইল দিয়ে দৌড়ে একের পর আঘাত করতে থাকি। হঠাৎ দেখি আমি খালের পাড়ে এসে পড়েছি। আমার হুঁশ ফিরল আর অমনি প্রাণীটি ঘুরে দাঁড়িয়ে আক্রমণাত্মক হয়ে গেল। এবার আমি কিছুটা ভয় পেলাম। প্রাণীটি হিংস্র হয়ে ওঠে, আমার দিকে এগিয়ে আসতে থাকে। প্রাণীটি আমার দুই হাত বরাবর এসে পড়ে। আমি ভয়ে কাঁদতে কাঁদতে পাগলের মতো রেঞ্জ দিয়ে আছড়ে পড়ি প্রাণীটির ওপরে। আমি বারবার প্রাণীটির মাথায় আঘাত করতে লাগলাম। এবার করুণ আর্তনাদ চিৎকার করে উঠল প্রাণী। আমার সাহস বেড়ে গেল। প্রাণীটির আর্তনাদ যেন দুনিয়া এফোড় ওফোড় করে দিল। পরিবেশ পরিবর্তিত হয়ে গেল। ঘন কালো মেঘে ছেয়ে গেল আকাশ। আমার শরীরের সব শক্তি দিয়ে সজোরে ঘন ঘন আঘাত করছে প্রাণীটিতে। প্রাণীটির দেহ নিথর হয়ে পড়ল। তখন আমি আঘাত করা থামিয়ে দিই। দূর থেকে আজানের ধ্বনি ভেসে আসে। আমি প্রাণ নিয়ে ছুটে পালালাম। বাড়িতে গিয়ে আমি জ্ঞান হারাই। এরপর ৭ দিন জ্বরে ছিলাম। এই ৭ দিন আমি কিছু কিছুই করতে পারিনি, কোনো কথা বলতে পারিনি, কাজ হারানোর ভয়ে ঘটনাটি কাউকে বলিও নি। আর ভাবলাম সব তো শেষ হয়ে গেছে, আমি জানি না যে আমার জন্য কি অপেক্ষা করছে। সুস্থ হয়ে আবারও কাজে ফিরলাম, দুদিন ভালোই কাটলো। আমি মনে মনে ভাবলাম এবার শান্তি মতো সব ঠিক হয়ে যাবে, ঘুমাতে পারবো। কিন্তু পরের দিন ছিল বুধবার, বুধবার রাতে আমি যথা নিয়মে কাজে যাই এবং কাজ শেষ করে মেশিন ঘরের দিকে রওনা দেব। হঠাৎ আকাশ কালো মেঘে ছেয়ে যায়, বজ্রপাত শুরু হয়। তখন আমি খালের পাড়ে দাঁড়িয়ে আছি, আমার মনে হলো আমার পাশ দিয়ে কিছু একটা যেন চলে গেল। একটু পরে ধান ক্ষেতগুলো নড়ে উঠল, আমি ভাবলাম শেয়াল হয়তো। দ্রুত ঘরে চলে আসলাম, প্রচন্ড বজ্রপাতের শব্দে আমার কান ঝালাপালা হয়ে গেল। তখন আনুমানিক রাত 10টা থেকে 11টা, প্রচন্ড বাতাসে আমার ঘরটি কেঁপে উঠল। বাইরে থেকে কর্কশ কণ্ঠে কেউ বলে উঠল, তার ছেলেকে নাকি আমি হত্যা করেছি। এবং আমার শরীর মুহূর্তের মধ্যে শীতল হয়ে যায়। আমি দেখি বড় অবয়ব আকৃতির কিছু একটা মুহূর্তের মধ্যে তার হাত আমার দিকে এগিয়ে আসে। আমি ভাবলাম আমি কোনো স্বপ্ন দেখছি, আমি জ্ঞানে নেই। সে আমাকে ঘর থেকে বের করে উঁচু করে ক্রমাগত বাড়ি দিতে লাগলো। আমার পুরো শরীর ব্যথায় কাতরাতে শুরু করলাম। আমি অবয়বটি বিশ্রী হাসি দিতে লাগলো, আবার আমি অজ্ঞান হয়ে গেলাম। তারপর কতক্ষণ পরে জ্ঞান ফিরেছে যাই না। জ্ঞান ফেরার পর অবয়বটি আবার আমার দিকে এগিয়ে আসে, বিশ্রীভাবে হাসি দেয়, মাটি থেকে উপরে তুলে নেয় অনেক উঁচুতে সেই বিশাল শিমুল গাছটির দিকে। সে নিয়ে যায় আমাকে সেখানে। কান্না করার চেষ্টা করছিলাম কিন্তু পারছিলাম না, যেন আমার দেহ নিরুপায় সেই অবয়বটির মায়া জালে বন্দি। সে ঝোপঝাড় মোটালতা পাতা দিয়ে আমার গলা পেঁচিয়ে ফেলল। আমি শুধু অপলক ভাবে দেখছিলাম, কিছুই করার ছিল না। লতা পাতা পেঁচিয়ে আমাকে ঝুলিয়ে দিল সেই শিমুল গাছটায়, আর তার বিশ্রী রকমের হাসির আওয়াজ আমার দেহ থেকে যেন প্রাণটাকে বের করিয়ে নিয়ে যেতে চায়। আমাকে উন্মাদ করে তুলল তার সেই হাসি। আমি বাঁচার জন্য প্রাণপণ ছটফট করতে লাগলাম, লাভ হচ্ছিল না। দোয়া কালাম যা জানি সব পাঠ করলাম। ঠিক হঠাৎ আল্লাহর রহমত আমি দূর থেকে শুনতে পাই আজানের ধ্বনি, আর অমনি পড়ে যাই বিশাল সেই শিমুল গাছটা থেকে, যার কারণে আমার হাত ভেঙে যায় এবং এখনো আমার হাত পাকা। এই ছিল হায়দার কাকার সাথে ঘটে যাওয়া ঘটনা, সত্য ঘটনা। প্রমাণ হিসেবে আমি আপনাকে তার হাতের ছবি পাঠিয়ে দেব। অনুরোধ রইল ছবিটা শেয়ার না করার, গুছিয়ে লিখতে পারলাম না বলে আন্তরিকভাবে দুঃখিত। আমি SSC পরীক্ষার্থী, আমার জন্য দোয়া করবেন, এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় বুথ ফ্যামের শ্রোতাবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে। আমি মোহাম্মদ ইউসুফ বলছি উত্তরা থেকে। আমার দেশের বাড়ি সিরাজগঞ্জ, আর আমি যে ঘটনাটি এখন শেয়ার করব মূলত সেটা আমার সিরাজগঞ্জে সদর উপজেলার ছনগাছা ইউনিয়নে কোনো একটা গ্রামের ঘটনা। প্রথমে বলে রাখি রাসেল ভাই, আমি বুথ FM থেকে শুরু করে আজ boot.com এ যতগুলো পর্ব হয়েছে সবগুলো শোনা হয়েছে, আর বুথ FM বা boot.com ছাড়া বা আপনার মেইল পড়া ছাড়া এগুলো ছাড়া আসলে আমার ঘুমানোটা কল্পনা করা যায় না। বুথ FM কে আসলে অনেকটা ভালোবাসি। তো এখন যে ঘটনাটা শেয়ার করবো সেটা আসলে আমার মামার বাড়ির ঘটনা, মামাতো ভাইকে কেন্দ্র করে। আসলে মাছ ধরার একটা ঘটনা। তো সঙ্গত কারণে আমি আমার মামাতো ভাইটার নাম প্রকাশ করছি না, তো আমি সে কারণে একটা অন্য নাম ইউজ করছি, শওকত হিসেবে ইউজ করছি। তো আমার দুটা মামা, বড় মামার ছেলের নাম শওকত আর ছোট মামা, তারা ঠিক করে যে আসলে মাছ মারতে যাবে খালে। হাফ কিলো, বাসা থেকে হাফ কিলো দূরেই একটা খাল ছিল এলাকাতেই। তো যেরকম কথা সেরকম কাজ, সন্ধ্যার দিকে বের হয় আসলে মাছ ধরতে যাবে। সেই জন্য আসলে চেনেন বা অনেকে জানেন যে গ্রামে ছিপজাল বলে থাকে, চারটা বাঁশ দিয়ে চার কোণারে জালি বা যেটা হোক নেট ওটা বাঁধা থাকে, আর দুটা বাঁশ পাড়া থাকে পানির উপরেই উপরি ভাগে। তো এরকম করে আসলে মাছটা ধরা হয় গ্রামে। তো ওটা দিয়ে আসলে মাছ ধরার কথা ছিল। রাত্রে সন্ধ্যার পরে আসলে বের হয়, সন্ধ্যা থেকে মোটামুটি নয়টা পর্যন্ত ভালোই মাছ মারতেছিল আর কি। যাই হোক, এভাবে নয়টা পর্যন্ত মাছ মারা শেষে দশটার দিকে ছোট মামা আর শখ ছিল আসলে মাছ মারার, ওইখানে মোটামুটি ভালোই কিছু মাছ মারছে। আর চারদিকে তখন গ্রামের রাত, মানে অনেক রাত, প্রায় দশটার কাছাকাছি, তো প্রচুর রাত, চোদ্দকে অন্ধকার। মানে মামার সেদিন আবার মাছ নিয়ে, মানে ওই মামির বাসায় যাওয়ার কথা। হ্যাঁ, তো মামির বাসায় যাওয়ার কথা। তো মামা তো ভাইকে বললো যে তাহলে তুই মারতে থাক, আমি মাছ কটা নিয়ে গেলাম। আর আমার যে বড় মামা ছিল উনি আসবে একটু পরে, বাসা থেকে উনি আসবে। দিয়ে তারপর ছোট মামা চলে গেল, ও মূলত তখন ওইখানে একাই রাত দশটা। আর জালিটা বাঁধা ছিল আসলে কিনারা থেকে, খালের কিনারা থেকে বুক পানি দিয়ে যেতে হয় আপনার 10-12 হাত সামনে। এতদূর বুক পানি দিয়ে গিয়ে জালির উপর উঠতে হবে, মানে বাঁশ দিয়ে বাঁধা থাকে ওটার উপর উঠতে হবে। তো ওইখানে এই পর্যায়ে ওইখানে মাছ মারতে ছিল, রাত বাজে দশটা। তো মারতে মারতে একটা সময় খেয়াল করে যে আসলে জালের ভিতরে কালো কি যেন একটা, মানে দেখা যাচ্ছে জালে যখন তুললো তখন কালো কি যেন একটা দেখা যাচ্ছে। তো এই মুহূর্তে ওঠার পরে মানে তীব্র মাছ পসা যে গন্ধ, মানে এত গন্ধ যে মানে টেকা কঠিন। চতুর্দিক অন্ধকার, জাস্ট একটা টর্চ লাইটের আলোতেও দেখতেছে যে জালির ভিতরে অনেক গন্ধ, মানে প্রচুর গন্ধ বেরোচ্ছে, প্লাস কালো বস্তার মতো, অনেক বড় বস্তার মতো উঠছে। আর জালির যে চতুর্দিকে যে বাঁশ বাঁধা ছিল ওগুলো মানে ভেঙে যাওয়া যাওয়া অবস্থা। এমতো অবস্থায় ও কিছুটা বুঝতে পারে যে এটা আসলে ভালো কিছু না, যে এলাকার ভাষায় যেটাকে বলে যে মাইসা দেওয়া আর কি। তো মাইসা দেওয়া এটা তো বুঝতে পারছি। তো এই মুহূর্তে এখন ও একটু ভয় পাচ্ছে, এমনি সাহসী ছেলে, গ্রামের ছেলে, ওর সাথে এর আগে অনেক রকমের ঘটনা ঘটে গেছে। তো বুঝতে পারছে যে আসলে এরকম মাইসা দেওয়া টাইপের কিছু একটা। তো এর কিছুক্ষণ পরে, 2 বা 1.5 মিনিট পরে বড় মামা আসে, এসে ডাক দেয় যে শওকত কই, বা এরকম কিছু একটা। তো বলে যে আব্বা আমি এই যে এইখানে। তো পরে লাইট নিয়ে এখানে কাছে আসে, তখনও কিন্তু এটা কিন্তু যায় নাই, ওইখানে আছে। তো এই মত অবস্থায় আমার মামা তো ভাই আবার ওকে একটা গালি দিয়ে বসে, মানে বাজে ভাবে একটা গালি দিয়ে বসে। গালিটা বলে যে তুই পারলে যাইস আমার বাসাতে, দেখ কি কি শিখতে পারস, কি করতে পারস। তো এটা বলে মামার সাথে বলে মাছ নিয়ে বাসায় চলে আসছে। চলে এসে খাওয়া দাওয়া পরে রাত মোটামুটি তখন 10:30 মতো বাজে। তো বাসায় চলে এসে দেন খাওয়া দাওয়া করে ঘুমাইছে, ওর রুমে ঘুমাইছে। ঘুমানোর ওর ভাষ্য মতে ঘুমানোর 1 ঘন্টা পরে মানে ও দেখতে পায় যে টিন, চতুর্দিকে টিনে দিয়ে, মানে ওই আছর কাটলে বাইরে থেকে যেরকম শব্দ, খসখস শব্দ, এরকম শব্দ হচ্ছে। তো বুঝতে পারতেছে, ও চোখ দিয়ে তাকায় আছে, ও বুঝতে পারতেছে সবকিছু। একটু পরে ও দেখতে পায়, কিন্তু ও কিছুক্ষণ নড়তে পারতেছে না কোথাও। দেখতে পায় যে টিনের নিচ দিয়ে, মানে ঘরের টিনের নিচ দিয়ে গুসাপের মতো কিছু একটা মানে রুমের ভিতরে ঢুকলো। ঢুকে ওটা কালো ছায়ামূর্তি অবয়বের মতো, মানে ওর সাথে এসে ওর সাথে ধস্তাধস্তি শুরু করলো। প্লাস বিছানা যে ছিল, খাট যে ছিল, ওগুলো মানে উল্টা পাল্টা করে ফেলাইছে। আর ওর সাথে মানে খুব পরিমাণ ধস্তাধস্তি হচ্ছে, এটা শব্দ মানে ওর তো গঙ্গারানির শব্দ, আর সব মিলিয়ে মানে এক ধরনের অদ্ভুত শব্দ হচ্ছে। এই শব্দ থেকে মানে পাশের রুমে আবার মামা মামি প্লাস মামাতো বোনরাও ছিল। তো মামাতো বোনরা হয়তো কিছু বুঝতে পারছে, যে কারণে চিল চিল চিৎকার দিয়ে উঠছে যে ভাইকে মেরে ফেললো, ভাইকে মেরে ফেললো, এই টাইপের কিছু। সবাই রুমে আসে, রুমের দরজা ভেঙে আর কি ভিতরে ঢোকে। ঢুকে দেখে যে খুব বাজে ভাবে মানে মামাতো ভাই পড়ে আছে। তারপর ওকে জিজ্ঞেস করলো কি হলো না হলো, পরে যে ঘটনাগুলো বললো। দিয়ে তখন মামাকে, ছোট মামাকে কল দেওয়া হলো, উনি তো শ্বশুর বাড়ি চলে গেছে। তো উনি ওইখান থেকে আসলো, এসে এখন রাত্রে পরা পানি বা ঝাড়ফুঁক যেটা হয় উনারাই বললো, করলো। করার শেষে স্বাভাবিক, এখন দ্বিতীয় দফে যখন ঘুমাতে যাবে, মা ঘুমাবে, তখন মামি আসলে বড় মামি ওইখানে পাশে ছিল, বসেছিল, তো বাইরে লাইট চালানো ছিল, ওটা অফ করে দিয়ে সব অপন মোটামুটি অন্ধকার টাইপেরই। যেই মুহূর্তে ছোট মামি ওইখানে ছিল, ছোট মামি যখন রুমের বাইরে গেছে, তো দেখে যে বাইরে কালো, মানে বিশাল বড় কালো এক কিছু একটা দাঁড়ায় আছে। তো তার দেখে মামি মানে ওইখানে সেন্সলেস হয়ে এসে চিৎকার দিয়ে, তো এটা আশেপাশের যারা ছিল মাম বড় মামা বড় মামি, তারপর মামাতো বোনরা ছিল, ওনারা এসে দেখে অজ্ঞান হয়ে গেছে। তো পানি টানি ঢেলে আর কি স্বাভাবিক করা হয়। তো ওটার পর্যায়ে পরের দিন ত্যাগী অবস্থা ওরকম আবার আগের দিনের মতোই, দিয়ে কবিরাজ আনা হলো। কবিরাজ এসে রুমের ভিতরে ঢুকে যায়, দরজাটা খুলেই দরজার সামনেই মানে রুমের ভিতরেই দরজার কাছে একটা নকশা আঁকলো, নকশা এঁকে তার যে রিচুয়াল এগুলো মেনে হাজির করল। তো হাজিরের এক পর্যায়ে মানে ওই পিচার বা যেটা বলেন না কেন, এটার সাথে কথা বলার বলার মাধ্যমে যেটা আর কি শুনতে পারে, সেটা হচ্ছে যে পিচারটা যেটা বলে যে আসলে ও আমাকে অনেক বাজে ভাবে গালি দিছে, আর এটা বলছে যে তুই বাসায় যাস, কি করতে পারিস করিস। তো এটা কেন বললো, এই জন্যই আমি আসছি, আমি ওকে নিয়ে যাবো, ওকে মেরে ফেলবো, এই টাইপের কিছু। তো অনেক কথা কাটাকাটির পরে কবিরাজের সাথে কোনোভাবে যেতে রাজি হয় না। তো তারপরে এক ধরনের যাওয়া যাওয়ার মধ্যেই বিদায় করা হয় ওই দিন। তো এরপর প্রতিদিনই প্রায় ঘুমেঙে যেত, তারপর তাবিজ দেওয়ার পরবর্তীতে ঠিক হয়ে গেছে, এখন ওরকম কিছু না। রাসেলভাই বলে রাখা ভালো, ওই খালটা আসলে ভুতুরে একটা খাল, এর আগে অনেক ঘটনা ঘটেছিল। তার এই কিছুদিন পর, রিসেন্ট মাসখানেক আগে একটা মহিলাকে ওই পাশেই একটা খালে মানে মৃত অবস্থায় পাওয়া যায়। পরবর্তীতে যেটা জানা যায়, মানে কবিরাজ রিচুয়ালি করে যেটা জানা যায় যে আসলে ওই মহিলাকে ওইখানে মানে ওই পিশাচ মেরে ফেলছে, মেরে রাসেলভাই যেভাবে তুলে রাখছে মানে মহিলা মানুষের পুরা মানে উলঙ্গ অবস্থায় পানির উপরে ভাসমান করে রেখে দিছে তাকে। দুই দিন পরে পুরা উলঙ্গ অবস্থায় পানির উপরের ভাগে ভাসতেছে, এই অবস্থায় রেখে দিছে। দিয়ে তার যে পোশাকের কাপড় চোপড় ছিল, ওটা মৃত লাশ পাওয়া যাওয়ার চার দিন পরে ওই কাপড়গুলো শুকনো অবস্থায় পানির উপরে ভাসতেছে এরকম করে পাওয়া গেছে। মানে কাপড়গুলো শুকনো অবস্থায় পাওয়া গেছে, রিসেন্ট এই এক মাস আগের ঘটনা। তো এই ছিল রাসেলভাই ঘটনা। ভালো লাগলে বুথ ফ্যামিলি লিসেনারদের সাথে শেয়ার করবেন, সবার কাছে দোয়া চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। অনেক অনেক শুভকামনা রইল সব সময় এই ইউটিউব চ্যানেলটি সম্পর্কে আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আশা করছি আমরা একসাথে অনেকটা পথ হাঁটব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্ট্যান্টলি ভূত.কম এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।